exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সিক্রেটস মানেই হচ্ছে কোনো মানুষের ব্যক্তি জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ, এমন কিছু গোপন কথা এখানে উপস্থাপিত হবে, যে গোপন কথাগুলো আপনাকে অনেক বেশি ধাক্কা দেবে। এই অর্থে যে কি শুনলাম আমি, হ্যাঁ অফকোর্স, কিন্তু এই শোনা কিংবা উপলব্ধি করা, এই জায়গাটা থেকে আমাদের একটি মেসেজ সবসময় থাকে, সেটা হচ্ছে যিনি তার সিক্রেসি এখানে ফাঁস করছেন সেটা মূলত একটা ক্রাইম বা অপরাধের জায়গাটা থেকে। এরকম ভুল যাতে আপনার জীবনে না হয়, কিংবা আমরা যদি খুব সহজ করে বলি তার মতো সিক্রেটস যেন আপনার জীবনে জন্ম না হয়। কারণ আমরা দেখেছি কোনো সিক্রেটসই আসলে কোনো মানুষকে হ্যাপি থাকতে দেয় না, যদি সেটা খারাপ অর্থে হয়, নেগেটিভ অর্থে হয়। কেন বলছি, যে ধরুন পৃথিবীর কেউ জানে না, আপনি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন তাহলে আপনি জানেন যেটা সৃষ্টিকর্তা জানে, এটা আমি জানি, এবং সেই জায়গাটা থেকে নিজের ভেতরের যে বিবেক বোধ সেখান থেকে প্রতিনিয়ত যে এক ধরনের স্টর্মিং হওয়া, ভেতরে এক ধরনের যে পেইন হওয়া, সেটা কিন্তু অনেক বড় রকমের শাস্তি, এবং পৃথিবীর কোনো শাস্তি আসলে সেই শাস্তির কাছে কিছুই না। যাই হোক, তো সেরকম মানুষ যারা রয়েছেন যাদের মূল্যবোধের জায়গা থেকে আপনি মনে করতে পারেন যে ওকে, আমি তো ভুল করেছি কিংবা আমার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এবং সেটার ফলে কি হয়েছে, এই কথাগুলো মানুষকে বলে সচেতন করতে চাই, তাদেরকে আমরা মোস্ট ওয়েলকাম করি আমাদের এই অনুষ্ঠানটিতে আসার জন্য। আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। তো চলুন এই পর্যায়ে কে রয়েছেন আমার সঙ্গে গেস্ট আজকে, আমরা তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলুন।
নাম মোহাম্মদ সবুজ।
সবুজ, প্রিয় শ্রোতা, আমরা আজকে ফ্লোর দিচ্ছি সবুজকে, কেন তিনি এসছেন সিক্রেটস সেটা জানবো। আর এই ফাঁকে আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাবো আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলে আসবার জন্য। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। জি, আপনি স্টার্ট করুন। একেবারে ছোটবেলা থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জানতে চাই কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। হ্যাঁ,
আমার দেশের বাড়ি হলো বরিশাল।
জি,
নিসারাবাদ থানা। তো আমি যখন 8 থেকে 9 বছর বয়স, তখন আমাদের ফ্যামিলিটা ছিল আমার 3 চাচা এবং 2 ফুপু এবং আমরা 2 ভাই বোন ছিলাম। এর ভিতরে আমার দাদা বাদাম তুলিতে ব্যবসা করতো, মূলত ঝাড়ু ব্যবসা ছিল।
ঝাড়ুর?
হ্যাঁ, এটা ঝাড়ু ব্যবসা ছিল। তখন মানে মূলত আমার বিশাল একটা পুরানামূল্য অনেক বড় ঘর ছিল, আমরা সবাই একত্রিত থাকতাম, খুব আনন্দিত। এবং আমাদের এলাকাটা পুরো আমাদের স্বাস্থ্য ভাই চাষা মানে আত্মীয় স্বজন আমরা বেশি ছিলাম, এলাকাটা যে আমার নিজস্ব লোক ছিলাম। তবে এক পর্যায়ে মানে আমার দাদা ভালো বাদাম তুলি ব্যবসা করতেছে, আমার বাপে তার লগে আছে, তারপরে তার আগে আমি শুনছি যে আমার বাপে নাকি আমার আমার মা যে আমার মারে নাকি স্কুল থেকে স্কুল চলাকালীন আর কি উঠে নিয়ে আসছে, উঠে নিয়ে এসে ডাকার নাকি রাইকা প্রধান বিয়া করছে আর কি। ওই আমল মানে অনেক গ্যাঞ্জাম গেছে। তো এক পর্যায়ে ওই বাদাম তুলিতেই আমার দাদা আমারে মানে বছরে দেখা যায় একবার দুই ওই বাদাম তুলিতে নিয়ে আসতো তার কারখানায়। আমার দাদা খুব আদর করতো এবং 3 বাচ্চাদের ভিতরে আমি এক ছেলে ছিলাম এবং খুব চঞ্চল মানে সুন্দর ছিলাম ছোটবেলায়। ওই বাদাম তুলে আমার দাদার কারখানার সামনে একটা মদের দোকান ছিল,
জি
লাদাখ, দোকান থেকে সবাই মদ খাইতে বিভিন্ন ধরনের, আমার এই কারখানা দাদার কারখানার একদম সামনে সামনে ছিল।
আচ্ছা,
তাহলে ওইখান থেকে এমনি আস্তে আস্তে কেমনে কেমনে জানি আমার বাপে এই জিনিসটার দিকে একটু লক্ষ্য দেয়।
আচ্ছা আচ্ছা,
লক্ষ্য দেওয়ার পরে দেশে যায়, দেশে যাওয়ার পরে ইন্দারে এক ফজলুকের একটা লোক নাম আছে, তার এ নিয়ে এটা মান আমার যারা মনে হয় যে ওই জায়গার থেকেই মানে এটা পুরো একটা নেটটা বাইর করে যে কোন জায়গার থেকে আনা যায় কীভাবে কি করা যায়। তো ফজলু ওই লোকটার এ নিয়ে সে ওই দেশে মানে বড় কার্টুন সিস্টেম, আমার আমার মনে আছে যে কুমিল্লার কোন দিক থেকে আর কি লঞ্চে ভোরবেলা নৌকা আর কি আমাদের এই এলাকায় নিয়ে যেত।
আচ্ছা,
তোর একটা সাদা প্লাস্টিকের বোতল মতো ছিল, তখন ওটা 100 টাকা করে ব্যস্ত আর কি একটা বোতল। তখন মূলত কথা হলো আমাদের এলাকায় একটা মোটামুটি সবাই মিলে ভালো সম্মানও ছিল, ভালো একটা স্থানও ছিলাম, কিন্তু এর ভিতরে আমার এই যে বাপ এই কাজে যাওয়ার পরে মানে আস্তে আস্তে এলাকার ভিতরে কেমন সব একটা আমার মানে একটা ঘৃণা চলে যাচ্ছে। আর এই ব্যবসাটা কন্টিনিউ মানে তারা আমরা বিভিন্নভাবে বুঝাচ্ছি যে এই ব্যবসা বাবা মানুষ যত মানুষ আজে বাজে কথা কয় এইটা কয় সেইটা কয় তোমাদের, কিন্তু মানে হ্যাঁ খুব একটা অন্য টাইপের লোক ছিল, কারোর মানতো না মানে কিছু শুনতো না এই অবস্থা। তো মোদের ব্যবসাটা প্রায় 5-6 বছর মতো করে, করার পর এক পর্যায়ে এর ভিতরে এই 5-6 বছর করার পরে আরে বছরে প্রায় 3-4 বার পুলিশে ধরতো
বাবাকে।
হয় তোমার দেখা যায় রাত 12টা 1টা বাজে বিভিন্ন লাইট নিয়ে আমার বাড়ি মনে করেন যে পুরো ঘেরাও করতো।
আচ্ছা, পুলিশে
বিভিন্ন ঘেরাও দিয়ে দেখা যায় ধরতো, ধরার পরে তখন প্রথম অবস্থায় তো দেখা যায় আমরা কোর্ট মামলা বা থানায় জিনিস একটু ভয় পাইতাম, কিন্তু এটা মনে করেন যে 2-10 বার আস্তে আস্তে যাওয়ার পরে আমরা বিভিন্ন মানুষ এলাকায় দেখা যায় একটু মেম্বার কমিশনের কাছে যাইতাম, যে 5,000-10,000 টাকা দিতাম, কিন্তু কেউ কাজ করতো কেউ যাইতো বা যাইতো না, আসলে বেশিরভাগই প্রতারণা শিকার মানে টাকারা বেশিরভাগ খেয়াল আইতো। কিন্তু পরে আস্তে আস্তে মদ ব্যবসা মদের ব্যবসা মানে একদম লাস্ট পর্যায়ে, যে লাস্ট পর্যায়ে মদের ব্যবসাটা বাদ দেয়, বাদ দেওয়ার পরে সে কুমিল্লা একটা লাইন ধরে কি গাঁজার ব্যবসা।
ওকে,
গাঁজার ব্যবসা
সবই যখনকার গল্প বলছেন তখন আপনার বয়স কত?
তখন
কোন ক্লাসে পড়েন?
তখন আমি 5-এ পড়ি।
ক্লাস 5-এ পড়েন?
কিন্তু আমি বসে বলতে পারবো না, আমি ক্লাস 5-এ পড়ি।
5-এ পড়েন? আপনার এগুলো আসলে আসলে মনে আছে?
হ্যাঁ।
ওকে,
তো ফাইভ পড়ার পরে সে একটা গাঁজার ব্যবসাটা শুরু করে আর কি। এরা যে এত পরিমাণ আনে মনে করেন 20-30 কেজি মানে এরম পরিমাণ, এবং তার সাথে জড়িত ওই যে ইন্দারা একটা পার্টি আছে তার সাথে জড়িত কন্টিনিউ, কিন্তু এলাকায় সে খুচরা ব্যস্ত না। সে এটা বিভিন্ন জায়গায় মদবাইরা ভান্ডাইরা পিরোজপুর তারপরে গরু নদী মানে বিভিন্ন আর কি
রাখতো। কোথায়
এটা? মূলত লঞ্চেই ভাগ হইতো,
লঞ্চে বসে ভাগ হয়ে
যায়, লঞ্চে কেবিনেই ভাগ হতো, এবং প্রচুর লোক ছিল, প্রচুর লোক সেট করার
সাথে জড়িত ছিল।
হ্যাঁ, এবং মহিলাই বেশি ছিল,
মহিলা
যেমন 8-10 জন মহিলা ছিল তাদের।
এগুলো আপনি জানলেন কিভাবে?
না, এগুলো তারা আমাদের বাড়ি আসতো, আমাদের বাড়ি আসতো এবং আমাদের বাড়ির নিয়েও আসতো, এবং লঞ্চে বইয়া ভাগ হইতো মানে বিভিন্ন সেকশনে যে সময় যে যেটা দরকার আর কি, মানে এরকম পর্যায়ে মানে এমন একটা হইলো যে সে একটা ঢিলার নামে পরিচিত হইলো, দুজন ইন্দার ওই পার্টি আর একটা ডিলার নামে পরিচিত হইল। কিন্তু প্রতি বছর প্রতিনিয়ত তার মনে করেন যে 2-4, 2-5 বার এবার পুলিশে নিতে আছে, পুলিশে, কিন্তু দেখা যায় হ্যাঁ ব্যবসা চলাকালীন বাড়া চলাকালীন আমাদের মানে সবই আছে লোকজন, কিন্তু হ্যাঁ জেলে গেলাগা ওই সংখ্যা এলাকার ভিতরে ওই সংখ্যা কোনো লোকজন আমরা পাইতাম না। তখন দেখা যায় আমার চাষা বা আত্মীয় স্বজন আমরা কেউ হেরা কেউই যাইতো না।
আচ্ছা,
কিন্তু আমার দাদা আমার বাপের প্রতি খুব টান ছিল, আমার বাপের দাদা খুব কানতো, কিন্তু তার কিছু করণীয় ছিল না। তা আমি আমার আমার মাই আমার এনে বেশিরভাগ এই যে থানায় যাইতো বা কোর্টে যাইতো উকিল ধরতো এগুলা মানে প্রতিনিয়ত মানে এরকম আস্তে আস্তে যে আমরা এই মানে আমার মা আমি দুইজনেই মানে একটা অনেক সাহসী হয়ে গেলাম যে মানে জেল বা কোর্ট থানা পুলিশ এগুলো মানে আমাদের কাছে মানে কোনো কিছুই মনে হয় না। মানে আমি থানা যাইতেছি বা ওসিরে টেনজিসে টাকা দিতে আসি বা 7টা দিতে আসি মাসে মাসে টাকা দিতে আসি আর মানে এগুলো একটা কন্ট্রাক্ট বা এইভাবে সব কিছু ফ্রিভাবে চলতেছে। ওই এমন তো পুলিশ দেখলে অনেকে মানুষও দৌড় দিত, কিন্তু আমাদের কাছে কিছু মনে হইতো না। তো যাই হোক, এক পর্যায়ে আমি যখন ফাইভে পরীক্ষা দেওয়ার পরে আমার এই মাদ্রাসায় ভর্তি করাইলো, আমাদের নাকি সাতচিনা মাদ্রাসা আছে, মাদ্রাসায় ভর্তি করাইলো। মাদ্রাসায় তখন ফাইভ পাস করলে মাদ্রাসা আরবিতে যদি কাঁচা থাকে কম শিক্ষা থাকে তাহলে ওয়ানে ভর্তি করা, আমার ওয়ানে ভর্তি করাইলো। ওয়ানে ভর্তি করানোর পরে কিন্তু সে বিভিন্ন কয়েকটা মামলা করার কারণে মানে অনেকটা টাকা পয়সার দিকে অনেকটা নর্মাল হয়ে পড়লো, নর্মাল হয়ে পড়ার কারণে 5-2 কেজি 10 কেজি এরকম আনতো। কিন্তু এইটা আমি আবার যখন মাদ্রাসা পড়তাম তো আমার কন্ঠ খুব ভালো ছিল। তা ওই বাপে কি করতো, আমার ওই ব্যাগে ওই মাদ্রাসা মানে হুজুর সিস্টেমে মানে পাঞ্জাবি সব কিছু ছিল, মানে ওই ভিতরেই 2 কেজি এরকম প্যাকেট আছে, 2-5 কেজি কিন্তু এটা দেখা যায় খরচা একটা লোক দিয়ে পারাইলে দেখা যায় 5-1 হাজার টাকা খরচা আছে বা 2,000 খরচা আছে, কিন্তু এটা দেখা যায় আমারও মানে হুজুর লেভেল আমার ব্যাগে দিয়ে দিত আমি দাদা পিরিজপুর বা মদবেরা বান্ডেরা বিভিন্ন জায়গায়, আর হুজুর সিস্টেমের মধ্যে দেখলাম মানে ধরার মতো কেউ তো জিজ্ঞাসা করতো না, আর আমার লোভ ছিল ওজনকে আমার 200 বা 300 টাকা দিত।
তো আপনার বাবা যখন এই জিনিসটা দিত আপনার ব্যাগে তখন কি আপনাকে জিজ্ঞেস করে বলতো যে এটা থাকতেছে ব্যাগে, এটা কিন্তু সাবধানে?
এটা আমি বুঝতে পারতাম কিন্তু তখন আমি মানে আমি তো আমার লোভ ছিল মানে ওই টাকাটার প্রতি, সে আমার ওই যে 200-300 টাকা দিত দেখা যায় আমার যাতায়াত ভাড়া 100 টাকা লাগতো, কিন্তু আমি ওই টাকাটার লোভে আর কি আমি মূল যাইতাম। এবং আমার লাস্ট এক পর্যায়ে আমি আশাই থাকতাম যে আমার বাবা কোন সময় আমার কয় যে এই জিনিসটা তুমি পরিচিত তো স্থানে গেলে যেমন আমি কাউগুলি লঞ্চারে নামতাম, ওই কাউগুলি লঞ্চার থেকে মনে করেন আমার লেভেল দিকে মানে আমার হ্যাঁ নিয়ে যাইতো এরকম সিস্টেম, বা ওই আমার বাসা থেকে আমাদের মানে যে কটা পার্টি ছিল তারা সস্তা দেখা যায় আমার বাড়ি আসতো বা যাইতে পারবে একটা আসাদের চিনা শোনা মানে সবকিছুই হইলো। তারপরে এক পর্যায়ে আমাদের এলাকায় মানে আমাদের এই আমাদের ঘর ঘরের পাশে একটা বাজার আছে, বাজার আছে তখন প্রায় বেলা 11টা বাজে তো ওই সময় হঠাৎ আমার বাপের মানে চতুর্দিক ঘেরাই করে পুলিশে ধরল।
আচ্ছা,
তো এটা ধরলো আবার কি হবে যে এটা পেপার ফ্ল্যাশ হয়েছিল বরিশাল টাউন থেকে মানে কাউন্য একটা জায়গা আছে ওইখান থেকে পেপার ফ্ল্যাশ হয়েছিল যে ডিলার ওই জায়গায় এক পার্টি ধরা পড়ার কারণে সে নাকি রিমান্ডে তার নাম বলে, এটা তো আমার বুঝতে পারি না, ওই যে পেপার দেখে থানার থেকে হঠাৎ গ্রেপ্তার করে ফের 1-9 দিন আগে আমাদের এলাকায় মানে আমার এলাকার থেকে আরো 20 মিনিট লাগে নদীর সাইডে একটা মানে ডাকাতি হয় তোমার বাপের ওই মামলাটা ডাকাতি মামলাটা আর কি ওই দারোগা তো আর যে মা ধরে ওই সঙ্গে আমরা দারোগার 5,000 টাকা দিয়ে দিই দেওয়ার কারণে, কিন্তু দারোগা পরবর্তীতে কি করে এটা মানে একটা ব্যয়বহুল টাকা খাওয়ার কারণে মানে তার ওই ডাকাতি ওই মামলাটা দিয়ে দেয় আর কি, ওই যে মামলিয়া ডাকাতিটা হয়েছে ওই ডাকাতি মামলাটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার কারণে আমার বাপের আবার আমাদেরকে আমাদের মা টাকা দিয়ে সময় বলতে তোমাদের তোমাদের চিন্তা করো না তোমার এটা 54 মামলা মানে একটা নর্মাল একটা মামলা দিয়ে দিবো দেখা যায় 1,000 টাকা তো পরে যাবি নিয়ে যেত।
ওকে,
তো যাই হোক আমি আমার মা এলিয়া থানায় গেলাম, থানায় যে আবার 5,000 টাকা পরের দিন সকাল আর কি ওই দারোগা আবার 5,000 টাকা দিলাম। তারপর মানে আমাদের কোলে আপনারা যান কোনো চিন্তা করেন না, আবার পরের দিন মানে 10টার ভিতরে কোর্টে চালান দেবো পিরিজপুর চালান দেবো আর কি।
ওকে,
পরে এর চার দিন তিন দিন পরে বিকালবেলা 5টার দিকে আমাদের বাড়ি একজন পুলিশ আসছে, পুলিশ এসে বলে যে এরম এরকম যে আপনার তো জামাই রিমান্ড 7 দিনের রিমান্ড চাইছিল তো 4 দিনের রিমান্ড হয়েছে তার তো ডাকাতি মামলা রিমান্ড যা কাগজ পাই দেওয়া হলো এটা দেখে আমরা বিশ্বাস। তখন আপনি
ক্লাস 6 এ পড়েন বা মাদ্রাসাতে
পড়েন? না, তখন আমি মাদ্রাসায়
পড়ি, মাদ্রাসায়
পড়ি, মাঝে তখন আমি থ্রিতে পড়ি।
হুম হুম,
থ্রিতে পড়ি সম্ভবত। তখন এই দারোগা আসলো ইয়া ওই পুলিশ আসলো আসার বলার পরে কারণে আমরা কি কোন ডিমান্ডটা ঠেকাবে কিভাবে, তো ওই সঙ্গে আবার একটু মানে আর্থিক অবস্থা একটু নর্মালও ছিল
জি
টাকা পয়সার দিক থেকে একটু নর্মালও ছিল। তো যাই হোক আমারে আমার মাল লাগে ঘরে বইয়ে পুলিশের মানে কথাবার্তা করি তো কত টাকা লাগবে, এরা চাইতেছে ওই সময় কারণ আমার 30,000 টাকা চাইতেছে যে 4 দিনের রিমান্ড গায়ে কোনো আর দেবো না এবং আপনারা 4 দিন বাসার খাবার দিতে পারবেন 30,000 টাকা লাগবে। তো যাই হোক হ্যাঁ বুঝা শুনে 20,000 টাকা রাজি করাইছি, রাজি করার কারণে তখন মনে হয় 4-5,000 টাকার মতন আমার ঘরে ছিল। কিন্তু এর আগে মূলত আমি যে কথাটা মানে এলাকার যে একটা মানুষে কিন্তু এটা তো আমার বাপেই যাব পুরো আমার বংশধর মানে বাপে ব্যবসা শুরু করলো যাই করলো, কিন্তু আমার মূলত ভালো ইচ্ছাই ছিল যে আমি স্কুল পর্যন্ত আমার বডি ফিগার ভালো ছিল যে আমার একটা পুলিশে বা ডিফেন্সে চাকরি করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমি মানে আমার আমি খারাপ করার কারণ হলো মানে গ্রামের কিছু কিছু মানুষ যেমন আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখা যায় মসজিদে আমি রমজান মাস ছিল আমি মসজিদে কোরআন শরীফ বিকালবেলা কোরআন শরীফ পড়তে গেছি, তো এই সময় মনে করেন আমাদের এলাকায় কমিশনার হ্যাঁ নামাজ পড়লো নামাজ পড়ে করলো যে এই ব্যবসা করে গেল তো হ্যাঁ পোলাকে হুজুর হইব নি, এই কথা দেখা যায় মসজিদে হার লাগে আমার লাগে অনেকক্ষণ হাতাহাতি গ্যাঞ্জাম গেছে বা মারামারি গেছে মানে এলাকার ভিতরে মূলত কোনো কোনো ভালো আমি যদি কোনো ভালো কাজও করি আর সেইটাও খারাপ আর সবাই মানে একটা ঘৃণা চোখে দেয় আমার, তবে নিজের প্রতি নিজেও একটা আক্ষেপ হইলো, তখন আবার আমার প্রচুর জিদ ছিল। তা যাই হোক, ওই যে আমার বাপে যখন ওই ডাকাতি মামলা দিল, ডাকাতি মামলা দেওয়ার পরে তখন 4-5 হাজার টাকা ছিল, তো বাড়তি টাকাগুলো মানে খুবই সমস্যা, কোন অবস্থায় যোগাইতে পারতো না। তো ওই ঘরের ভিতরে মানে প্রায় মানে 2.5 কেজি বা 3 কেজি মতো এরকম ইয়া খোলা সিস্টেমে অনেক গাঁজা ছিল।
জি,
গাঁজা ছিল। তখন এগুলা নিয়ে আমরা আবার আমি কি করছি, বিকাল তখন 1টার দিকে আমি এইটা নিয়ে রায়রাট করে একটা জায়গা আছে, তো ওই জায়গা আমি ব্যাগে করে নিয়ে গেছি। নিয়ে গেছি, তবে ওই যার বাড়িতে গেছি তার আগে আমার কোনো যোগাযোগ কোনো কিছু করি নাই, কিন্তু তার ঘর পাশে বন্ধ, বন্ধর কারণে আমি আর ওই জায়গাতে রিটার্ন আবার ব্যাক করি। ব্যাক করে দেখা যায় আমাদের বাড়ি আসার মাস পয়েন্টে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার বা অনেক পুলিশ মানে এরা ওই জায়গায় কিছু একটা প্রকল্পের জন্য
ওয়েট করতেছে।
হ্যাঁ, মানুষের সব জড়ো বইয়ে মানে
আমরা সবসময় একটা কথা বলি, একটা ভুল বা অপরাধের জন্ম হয় একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা মূলত তার যে ভুলে ভরা জীবন বা অপরাধে ভরা জীবন সেটার ব্যাকগ্রাউন্ডে আমরা আছি, এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আমরা ছোটবেলাতে পড়তাম খুব মহামূল্যবান কথা, শিশুকে আপনি যেই পরিবেশে রাখবেন শিশু সেই পরিবেশটাকেই অ্যাবসর্ব করবে এবং সে সেরকমই হবে। আমরা কিন্তু সেরকম একটা শিশুকেই বড় হতে দেখছি। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, আশা করছি আমার সাথেই থাকবেন। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিপ্রি আর রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে কনফেস করছে সবুজ। সবুজের মতো যদি আপনারা মনে করেন যে নিজের জীবনের ভুল বা অপরাধগুলো বলতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। প্লিজ অবশ্যই ফোন করবেন যদি মনে করেন যে না, আপনার জীবনের ভুলগুলো মানুষকে বলে মানুষকে সচেতন করা প্রয়োজন। হ্যাঁ, যেখানটা আমরা ছিলাম সবুজ, তারপর
পরে এটা একটা স্কুল আছে, স্কুল কোনাবে ওইটা দেখে মানে আমার কাছে আবার মনে হলো যে মানে এরাও তো আমার ধরার কারণে মানে এই জায়গায় আর আসে।
ওকে,
ওই ভিতরে একটা লোক একটা ছেলেগিরা তার সাথে আমার আগে একটু বিরোধ ছিল, কিন্তু ও আমার ফলো করে আমি ব্যাকচলি আবার ঘুরে মানে কোনায় আমার খালা বাড়ি, আবার স্কুলটার কোনারে আমার খালা বাড়ি, পুষ্কুনি আছে আমি, যে পুষ্কুনি বা ওই যে টগর আছে টগর উপরে আমি পুষ্কুনি, তখন শীত ছিল, প্রচুর শীত ছিল। তো ওই জায়গায় আমার মানে হৃদয় ছিল না তখন, ওই অবস্থা মানে ওই পুরীর ভিতরে আমি হালাই, কিন্তু তারা ওই জিনিসটা আবার খেয়াল করে দেখছে, স্পষ্ট দেখে যে আমি
পুকুরের
ভিতরে ফালাইছি। তো ওই ব্যাপারটা দেখে হেরা কি করলো, এক পথে আমার আর ধরতে পারে নাই।
আচ্ছা,
আমার ধরতে পারে নাই, কিন্তু এলাকা দেখা যায় প্রধান সালে চেয়ারম্যান বা পুলিশ এরা তো সবাই স্বাগত সাক্ষী আছে যে হ্যাঁ এই লোকেই যে জিনিসটা নিয়ে আসছে। ওকে, ব্যাগটা পুষ্কিন থেকে উড়াইছে, উড়ানোর পরে আমি কি করলাম, ওয়েন থেকে মানে প্রায় 1.5 ঘন্টা লাগে একটা কোলার মতো আছে মানে ধান, আর তখন প্রচুর শীত।
জি,
তো ওইটার ভিতর দিয়েই মানে আমি যা খুবই কষ্ট, যা আমি কোনো ভাষা প্রকাশ করতে পারবো না কি কষ্টটা, আমি কি কষ্ট করে মানে ওইভাবে আমি গেছি। তো ওইখান থেকে যাইতে আমার মানে আমার ফুবু বাড়ি, তো ওখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা লাগে আমার বড় ফুবু বাড়ি।
জি,
তা যাই হোক, এদিকে আমি খুব কষ্ট করে গেলাম, যার কারণে ওই ফুবুর বাড়িতে গেছি। দেখুন আমার শরীরে মানে এই শরীর মানে আমার যোগ বা অনেক এই যে প্যাক প্যাক মানে শরীর আমার খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। ফুপুর ভাই যে উঠছি উঠার পরে আমি ফুপুরান যে গা গোসল করাইলাম, তো ফুপুর গেলাম, ফুপুর তো ঘর না, তারপর আমাদের এলাকা একটু যান, এলাকা গেল, এদিকে কি করলো সে আমার মেম্বার হেরা সবাই হলো। তখন আমি একটা কথা বলছি, তখন আমার একটা ছোট ভাই ছিল, তখন আমার ছোট ভাইটা আর ওদিকে আমার বাপে তো ওদিকে তো ওই যে ডাকাতি মামলা জেলে আছে, আমি তো মূলত এইটা ওই যে কিছু টাকার কারণে যে তার রিমান্ডটা ঠেকান যায় কিনা, কিন্তু এদিকে তারা কি করলো সন্ধ্যার পরে সাতটার দিকে, তখন আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বয়স ছিল ১৮ দিন ১৯ দিন এরকম, ১৮ ১৯ দিন আমার ছোট ভাইটার বয়স। তখন আমার মায়ে আমার আম্মা আমারে আর মানে ছোট ভাইটারে মানে আমাদের এলাকায় বাজারে নিয়ে গেল
এই লোকজন, পুলিশেরা সবাই ধরে।
হ্যাঁ, তবে কি বললো আমার আমারে আর আমার ভাই ভাই তখন তো আমার ভাই তো ছোট ১৯ দিন বয়স, এত রাইখে যাওয়ার মতো কিছু না, কিন্তু আমার ছোট ভাইটারে নিয়ে গেল। নেওয়ার পরে এলাকা ভিত্তিক আর কি, তখন এলাকাটা কেমন হইলো যেমন একটা মানুষ যদি বিপদে পড়ে তখন সবাই মানে তার চাপ সৃষ্টি করে, কিন্তু কেউ একটা মানবতার দৃষ্টিতে একটা কথা বলে না যে স্যারকে একটা ভুল হয়েছে বা এইটা এইটা তার পোলা ভুল করছে, তা এইভাবে মানে এইভাবে কেউ কিছু বলতেছে না, কিন্তু সবাই চাইছে যে আমার আমার মানে চরম একটা জীবন একটা বিচার হোক।
আচ্ছা,
চরম একটা বিচার হোক। তা এইটা আমার বড় ফুপুর আবার তার বাড়িতে গেছি, যে বাড়িতে আছে আমার বড় ফুপুর যে পাঠাইছি এইটা আবার অনেক কিছু লোকে ফলো করছে, তাহলে আবার টার্গেট করছে তো বড় ফুপুর বাড়ি, ওখান থেকে আমি অবশ্যই আর ওই বাড়িতে আছি। তখন আমার বড় বোন এবং বড় বোন জামাই ঢাকায় তারা আমাদের বাড়ি ছিল,
ওকে,
দেশের বাড়ি ছিল, দেশের বাড়ি থাকার কারণে ওই বাজারে বেড়ে প্রায় ২ ঘন্টা বিচারের ভিতরে মানে বহু ধরনের মানসিক নির্যাতন মানে তাই এক পর্যায়ে কী করলো তার প্লাস দিয়া আমার ছোট ১৯ দিনের আমার ভাই, তাও আমার মা অনেক সুস্থ দেন যাই হয়েছে তবে পুলিশে দেন, কিন্তু আমার ছোট বাচ্চাটা কিন্তু আমার মায়ে অনেক অনেক মিনতি করছে, কিন্তু আমাদের পক্ষে একটা লোক একটা বাবুকে একটা লোক নাম ছিল, সে একটা কথা বলছিল যে দেখেন একটা বাচ্চা আছে দরকারের ব্যাপারটা এত কঠিন ব্যাপার না করলো, যেহেতু এত করে নাই ভাইয়ের ছেলে করে তার ছেলের নামে একটা মামলা ভাইয়ের ছেলে একটা খোঁজার ব্যবস্থা এই জন্য করেন, কিন্তু তারও মনে করেন বেদরূপ মারে। মানুষগুলো মানে এত নিষ্ঠুর যা কোনো বলার ভাষা নাই। আমি আসলে তো মূলত আমার চোখের পানি নাই, পানি নাই কারণে আমি ছোট থেকেই মানে মানসিক এমন আঘাত এমন আমি আমি সুখ বলতে আমার জীবন আমি দেহি নেই, আমি মানে আমার শুরুর থেকে আমি সুখ বলতে আজও আমি ভালো নাই, এই যে আমার দেহ দেহ বডি বা সব কিছুই ভালো দেয় কিন্তু আসলে এটা আমার শোক, আসলে আমার ভিতরে কিছু আমার শরীরে এই শক্তিও নাই যে আমি একটা ভারী কোনো কাজ করবো বা একটা কোনো কিছু শক্তি আমার শরীরে এই জন্য শক্তিও নাই, কিন্তু কি কারণ আমি সামনে
ওর ভিতরে যে ঘেন্না এই পুরো ঘেন্নাটাই সমাজের প্রতি। আমি একটা কথা আপনাদের সবসময় বলি প্রিয় শ্রোতা, যে মানুষটাকে আপনি পেছনে ফেলছেন তাকে পেছনে ফেলে সামনে যেতে পারবেন না, কারণ ওই মানুষটা আপনাকে পেছন থেকে টানবে। আপনি যদি মনে করেন যে সমাজে অপরাধীরা কিংবা যারা ভুল করেন কিংবা যারা অন্যায় করেন তারা এই সমাজের কীট, তাদেরকে বাদ দিয়ে একটা নিরোগ কিংবা রোগমুক্ত একটা সমাজ গঠন করবেন সেটা একটা দুঃস্বপ্ন মাত্র। আপনি তো দূরের কথা, পৃথিবীতে বড় বড় মহামানবরা এসেছেন তারাই পারেননি, বড় বড় মহামানবরা তারাই পারেননি, তাহলে পুরো সমাজটাই আজকে অন্যরকম হয়ে যেত। আমাদের যেটা করা উচিত ভুলকে ভুল হিসেবে দেখা উচিত, কিন্তু এই ভুলটাকে সংশোধন করতে গিয়ে আপনি এমন কোনো ভুল করবেন না যাতে করে আপনার পুরো জীবনটা ডাবল মাইনাসে চলে যায়, কারণ এই ছেলেটার ভুলের কারণে মা শাস্তি পেল এবং এই ছেলেটার মনের মধ্যে যে ক্ষোভটা জন্ম নিয়েছে এর দ্বারা সমাজে ও কখনোই এই একটা সমাজের ভালো হোক এটা চিন্তা করবে না এবং ও কখনো দেশের ভালো হোক এটাও চিন্তা করবে না। ও যদি পারে ওই সমাজের জন্য ক্ষতি হয় এরকম কোনো কাজ করতে ও নিশ্চিন্ত মনে করবে, কারণ ওর মনের মধ্যে একটা ক্ষোভ আছে। আমরা যখন বিচার করি, আমরা যখন যেই বিচারটাই করি না কেন যেটাই করি না কেন আমরা যেন সেটার ইম্প্যাক্টটা চিন্তা করি, সুদূর প্রসারী ইম্প্যাক্টটা চিন্তা করি, করি না বলেই যে শাস্তিগুলো আমরা দিই তাৎক্ষণিক শাস্তি সেটা হয়তো আমাদেরকে এক ধরনের মজা দেয় চার্ম দেয়, কিন্তু এটা সুদূর প্রসারী রেজাল্ট কী হতে পারে এটা যদি আমরা চিন্তা করতাম, তাহলে যারা ভুল করে যারা অন্যায় করে তাদেরকে কিওর করার সিস্টেমটা একটু অন্যরকম হতো আমাদের সমাজে। যাই হোক, জি আপনি যে জায়গাটায় ছিলেন আমি বুঝতে পারছি আপনার কষ্টের কষ্টের জায়গাটা, আপনার মার চারটা নখ প্লাস দিয়ে তুলে ফেলা হয় এবং সেটা গ্রামের বাজারের সালিশের মতো, এটা আপনার এই ভুলের কারণে, আপনার বাবা তখন হচ্ছে জেলে বন্দী।
বাপ তো এর দিকে তো বাপ, চার দিন রিমান্ডে, খারাপ ভালো হলো বাপ যতই একটু টান থাকে তো বাপের কারণেই চার দিন পুলিশ আসতে, আর পুলিশও এরাও তো একটা এক ধরনের একটা অপরাধ করে, যেহেতু যারা একটা গাজার মামলা ধরলো কিন্তু তার একটা ডাকাতি মামলা দিয়ে দিল, যারা ডাকাতি মামলা দিলে সাত দিন রিমান্ড চাইলে চার দিন জজ সাহেব চার দিন আপনার রিমান্ড মঞ্জুর করলো, কিন্তু এইখানে টাকা পয়সা পদক্ষেপ না থাকার কারণে বাপ তো বাপের কারণে ঘিন্নার আসলো,
মানে বাপের ওই রিমান্ড যাতে না হয়
না হয় সেই টাকাটার জন্য আমি মূলত
এই কাজটা করতে গিয়েছি,
আমি এলাকার বিষয় হলো তবে রাত ওই বিচারের পরবর্তী তাদের খুব ওই খুবটাও মিলে নাই, পরে কি করলো ওই ফুব আমার বড় ফুবের দিকে মানে তারা ফলো করলো, ফলো করার কারণে ওই বাড়িতে আবার গ্রাম পুলিশ সহ আট দশ জন লোক পাঠাইলো আমার ওই বড় ফুবের বাড়িতে, আমাদের বাড়ির থেকে প্রায় দেড় ঘন্টার মতো পথ, ওই বাড়িতে পাঠাইলো তখন প্রায় রাত সাড়ে নটা দশটা দশটা সাড়ে দশটার মতো বাজে, তো শুনগা মানে একটা অন্য সুরে আমরা ডাক দিল আর কি, তো অন্য সুরে ডাক দিল কিন্তু আমি জিনিসটা মানে আমি তো বুঝতে পারছি, বুঝতে পারি কারণ তো আমার ফুয়াতো বাইরে আর কি সামনে পাঠাইলাম, তারপর আমি সাহসকে মানে ফুয়াতো বাইরে আসলো আমার মতোই, তো ফুয়াতো বাইরে সামনে পাঠাইছি, পাঠানোর কারণে ফুয়াতো বাইরে ধরে লাইছে, কিন্তু আমি আর পিছনে ছিলাম, কিন্তু আমি ওই জিনিসটা দিকে আমি আর পিছনের ব্যাগে এমন দৌড় দিছি যে ওই যে উড়ানোর মাঝখানে আগে ওই জামা কাপড় শুকা দিত না কিছু কিছু মোটা রশি যেগুলো আমার এই জায়গায় বাইকটা মানে ওগুলো ছিঁড়া আমি ওখান থেকে আর কি পাশে আবার কোলা আসলো, তখন প্রচুর শীতও ছিল, ওই শীত ছিল এক তো আমি তো ওই দেড় দুই ঘন্টা কোলার মাঝখান থেকে মানে ওই যে প্যাক ইয়া ধানের ভিতর দিয়ে আইসি, আবার শৈল অবস্থা আমার কন্ডিশন ভালো না, পর আমি কি করলাম আবার ওই যে ওই ধানের ভিতরে মানে পানি ফুনি সব ওই ভিতরে আমি নামলাম, নামার পরে প্রায় ওই জায়গায় রাইট দুইটা আড়াইটা বন্ধু আসছিলাম, মানে আমার সন্দেহ হলো যে হয়তো তারা আশেপাশে খুব পাড়ে থাকতে পারে, খুব থাকতে পারে এই ধরনের, আর যেহেতু ওই সময় আমার এমন মনে হয় তারা যদি আমার ধরতে পারে তো আমার একটা মানে যে কোনো বড় ধরনের ক্ষতি করবো, যে ক্ষতিটা আমার আমার লাইফে আর ফিরে পাবো না,
ওকে
মানে এই ধরনের একটা ভয় কাজ করতো আমার ভিতরে,
ওকে
যাই হোক পরে আমি সকালবেলা শুনি যে আমার মার ছোট ভাই সহ মানে থানা দিয়ে দিছে
লোকজন,
হ্যাঁ
ছোট ভাই বলতে আপনার মা
আমার ১৯ দিনের যে ছোট ভাইটা ছিল
আপনার ১৯ দিনের ছোট ভাই যে তখন মার কোলে তাকে সহ থানায় দিয়ে দাও,
থানা দিয়ে দাও পরের দিন তো সকালে তো আমার ওই যে বড় বোন আর বড় বোন জামা যে ছিল তো আমার বাপের দোস্ত মানে ২০ মিনিটের মতো রাস্তা আর কি মেইন রোডে যে বাদ যায় মেইন রোডের পাশে আমার বড় বোনেরে আর বড় বোন জামাইরে মানে ওই হ্যাগো বাড়িতে রাত্রে নিয়ে যায়,
আচ্ছা
নিয়ে যাওয়ার কারণে
এই কারা হ্যাগোটা কারা আসলে এই যারা যারা এসে কাজ করতে তারা আপনার সব এলাকার মানুষ, যারা আপনাকে আপনার মাকে থানায় দিচ্ছে যারা নখ তুলতেছে সব এলাকার মানুষ,
আচ্ছা এলাকার মানুষই মানে এলাকারই মানুষ,
ওকে
যারা হয়তো আমাদের দ্বারা তারা অনেক উপকার পাইছে, কিন্তু আমার বাপে খারাপ করতো যাই করতো মানে এলাকার মানুষের দেখা যায় ৫০০ টাকা চাইলো ইয়া চাইলো, কিন্তু তোমার বাবার কাছে টাকা পয়সা কোনো পাইতো না আমি এটা দেই নাই, কিন্তু আমার বাবার কাছে উপকার পাইছে এলাকার মানুষ, তারপরে তারা কে তার ভিতরে কেউ তা ওই একজন দুইটা কথা করার কারণে তার বেদরূপ মারে, তো যাই হোক পরের দিন সকালবেলা আমার ফুবু কি করলো ওখান থেকে তখন আমার ফুবু আমার একটা ঘৃণা চোখে দেয় আমার যে বড় ফুবু মানে টোটালে আমার সবাই ঘৃণা করতেছে, কেউ আমার একটা ভালো চোখে আমার জিনিসটা মানে কেউ বুঝতে আসে না যে আসলে আমি কিভাবে এইভাবে কি হইতেছে বা কিভাবে মানসিক যে কি একটা কষ্টে ভুগতেছি, মানে এদিকে বাপ জেলে বা মায়ে এইভাবে জেলে গেল আর আমি যে এইভাবে মানে কিরকম কোনো ব্যাপারটা আমি বুঝাইতে পারতাম, কেউ আমার প্রতি একটু সহানুভূতি না সবাই আমার ঘৃণাটা আমাদের ওখানে আবার সুগন্ধ একটা গাড়ি ছাড়ে সকাল ৮টা বাজে এই যে সায়দাবাদ আয় আমাদের ওই এলাকার থেকে সায়দাবাদ আসে, তো ওই গাড়িটা তা আমি আবার আমাকে স্থান থেকে আমার ফুবারি ওই রোড দেয় আর কি ওই জায়গা, তো তখন ওই রাত্রেরই আমার একটা লুঙ্গি ছিল মানে আর একটা গেম ছিল আমার পায়ে কোনো জুতা কিছু ছিল না, তো ওইগুলো এই প্যাক আর ইয়া ভরা আর কি প্যাক ভরা, তখন আমি দেখতে অনেক চঞ্চল ছিলাম অনেক সুন্দর ছিলাম, আমার ফুবু আমার একজন জুতা আমার ফুয়া তো একজন জুতাও ছিল কিন্তু এটা দিল না একটা লুঙ্গি করো না যে লুঙ্গিটা চেঞ্জ কর কিছু না খালি আমার ওই সময় মানে ২২০ করে ঢাকা সাদত ভাড়া ছিল সুগন্ধার গাড়িতে, তো ওই আমার ২০০-২২৫০ টাকা আমার দিয়ে দিল দিয়ে দিছে, আমি মানে রায় রাত করে একটা জায়গা আছে আমার ওখান থেকে আর দেড় ঘন্টা মতো আর কি ওই কাউন্টার থেকে দেড় ঘন্টা ওই ওইখান থেকে আমি সুগন্ধা গাড়িতে উঠলাম, অন গাড়িতে আমার উঠতে দিতে চায় না মানে শরীরের যে আমার যে অবস্থা আমার উঠে দিতে চায় না, তাও যাই হোক আমি জোর করে উঠছি আমি টিকিট নিয়েছি জোর করে উঠছি, আর ওইটা দিয়ে যে আমার বড় বোন আর বড় বোন জামাই
গাড়ির মধ্যে,
হ্যাঁ গাড়ির মধ্যে, তখন আমি মানে করে দেখি আমি অনেক কাঁদতেছি এতটা কাঁদতেছি যে আমি নিজে নিজে গাড়ির ভিতরে সবাই মানে অবাক হয়ে বসে, কিন্তু ওরা ওর যে ভাই আমি বা কোনো কিছু এইটা আমার কোনো মূল্য অনেক হলো না, মানে কইতেছে আমার বড় বোন পাগল মানে এরকম একটা মানে আমার প্রতি এমন একটা ঘৃণা, যাই হোক, আমি একটা সিটের পিছনে, আমার মাঝখানে সিট নাম্বার ছিল কিন্তু আমি সিটের একটা পিছনে গেছি, সেটা আমার যে পরিবেশ বা কোনো অবস্থায় সিটের পিছনে যাওয়া বললাম, বড় বড় যা যায় আমি নামছি আপনার যাত্রা বাড়ি, যাত্রা বাড়ি নেই না আমি আমার ফু বাড়ি আইলাম,
ফু বাড়ি
যেহেতু যাত্রা বাড়ি এরিয়ার ভিতরেই আশেপাশে, তো আমি আমার একটা ফু বাড়ি আইতাম। তবে এক দোকানে দুই ফুবু থাকে, তো এক ফু মোটামুটি আমার পছন্দ করতো, মানে আরেক ফুবু টোটালে দেখতেই পারতো না আমারে, তা যাই হোক। ও তখন আর ওই যে আমার মারে যে পুলিশ আমার বাইশ দিয়ে দিল, তখন তার আমার নামে একটা মামলা দিছে,
আপনার নামে একটা মামলা,
আমার নামে মামলা দিছে, ওখানে পরে তো তারা আমার নামে ওই ওই রাতে মানে আমার নামে একটা মামলা দিয়ে দেয়, ওই এলাকার সাক্ষী মানে চারশো সহ মানে একটা অনেক শক্ত একটা মামলা দিয়ে দেয়, মানে তার কারণে আমি এই যে কোনাপাড়া মানে হেরা আমার কেউ রাখতে চায় না, রাখতে মানে আমার একটা ঘৃণা চোখে দেয় খুব ঘৃণা। তারপর আমি ওই সময় মানে কোন দিকে যাবো কই যাবো, যাই হোক আমার এই ফুবুর বাসায় আমি প্রায় আড়াই তিন মাস, আড়াই তিন মাসের মতো থাকছি, আবার ওদিকে আমার মারে মনে করেন তেরো দিনের মাথা জামিন দেয়, তেরো দিন পরে তারিখ পরে, কিন্তু আমার এই ছোটো ভাই কেন তেরো দিন পরে জামিন দেয়, কিন্তু ভিতরে আমি শুনছি নাকি আমার বাপের জেল গেটের ভিতরে যে ঘুরতে পারে না, দেখা বিচারবেলা যে সময় যে কোর্টের গাড়ি যায় আসামি ঢুকে, তখন ওই যে আসামি ঢুকে তখন মানুষজন ভিতরে বইয়া থাকে যে আসামি নতুন আসামি আসলো কেটা কি এটা মানে দেখার একটা ইয়ার জন্য, তখন আমার ভিতরে যখন আমার বাপের দেখতেছে যে আমার ছোটো বাইরের সব আমার আমার মামায় আমার ভিতরে পাইডের পাশে তো মহিলা ইয়া ওয়াক তখন নিয়ে যাইতেছে। এখানে আমি ঢাকা আড়াই মাস থাকা, আড়াই মাস থাকার পরে আমার কি করলো পরে আমার বাপেও জামিন পাইলো,
আচ্ছা
আমার বাপেও জামিন পাইলো। এদিকে আমার আবার এদিকে একটা বড় সমস্যা হলো যে আমার বাপের আমার দাদা অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো এবং প্রচুর পরিমাণ কাঁদতো, এবং কাঁদতে কাঁদতে এক সময় এমন একটা পরিস্থিতি হলো তাই দুইটা চোখে কোনো সে দৃষ্টি নাই, আমার দাদা মানে চোখে কিছু দেয়ই না। পরে আবার ওই ডাক্তারের কাছে আনা পরে তারপর মানে কুড়ি আছে ডায়াবেটিস, এ কারণে আর অপারেশন প্রায় সাত আট বছর তাই সেই অন্ধভাবে আর কি, এটা আমি মূলত আমার বাপের কারণে আর কি কাঁদতে কাঁদতে প্রচুর ভালোবাসতো, চোখ দুটাও হারাইলো, মানে মূলত টোটাল বংশের ভিতরে যারাই আমাদেরকে দূরে রেখে আসে দূরে আসে তারাই মোটামুটি ভালো আছে। তো পরে আড়াই মাস পরে আমার কি করলো ওই যে পিরোজপুরে আর কি মানে আমার মামলার তারিখ আসলো, তারিখ আসার পরে আমি ওখানে তারিখে গেলাম, যাওয়ার যাওয়ার পরে যাই হোক এটা বাপে ওখানে টাকা পয়সা উকিল দিয়ে আগে যাই হোক সিস্টেম করে যজন লাগে বা পিপিলে কথাবার্তা কইয়া যে আমার মামলাটা মানে কোর্টে উঠছি কোটা ওটা পরে আমার খালাস দিয়ে দিল।
আচ্ছা
পরে যাই হোক আস্তে আস্তে আমি ওখান থেকে সিগারেট খাওয়া ধরি, সিগারেট খাওয়া ধরে সিগারেট খাইতে 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 এক পর্যায়ে আমি
তখন কি লেখাপড়া করছো না লেখাপড়া ছেড়ে দিয়ে
একবার ছেড়ে ওই যে স্কুলে গেলাম, স্কুলে মনে হয় দশ পনেরো দিন গেছি যে হাই স্কুলে ভর্তি হলাম আর কি শিখছি দেয়া মাদ্রাসার থেকে, পরে মানে স্কুলের স্যার মাস্টাররা বা এলাকা মাস্টার টোটাল আমার মানে আজে বাজে কথাবার্তা এটা পড়া পারলো
কেউই ভালো চোখে দেখে না,
আমার টোটাল কেউ ভালো চোখেই দেখে না,
আচ্ছা
আর ফ্যামিলি কত ভাবেও না।
ওকে তখন কি মা কি জেল থেকে ছাড়া পেয়েছে?
হ্যাঁ মা ওই ঢুকার মানে তেরো দিনে চোদ্দ দিন পরে ছাড়া পাই, পরে আড়াই মাসে দুই মাসের পরে আর কি আমার বাপে ছাড়া পাইলো,
আচ্ছা ওকে
ছাড়া পাইলো। এরপর আমি ওই আড়াই মাস পরে আমার পিসপি নিয়ে মানে ওখান থেকে মানে এগুলো কথা থেকে আমার যাবি নে কিন্তু মাল মামলা মামলা চলতেছে আর কি আমরা আগে রাখতেছি পরিস্থিতি। যাই হোক এলাকায় এই এক পর্যায়ে মানে সিগারেট খাওয়া দেওয়ার পরে আমি আমার শোল করে একটা পোলা আসলো ও আমার মানে ট্যাবলেট খাওয়াইলো, মানে ট্যাবলেট খাওয়া একটা ঘুমের ট্যাবলেট খাওয়াইলো একটা খাওয়াইলো, খাওয়ার পর কারণে দেখা যায় আমি একটু নিজে নিজে মানে একটু চাঙ্গা মনে হইতেছে,
ওকে
একটু কেমন চাঙ্গা মনে একটু ভয় ভয়ও কম লাগতেছে যে আমার কোনো কিছু মানে ভয়টা বলতে কিছু আছে এরকম লাগছে না। পরে একটা দুইটা একটা দুইটা একটা দুইটা মানে এরকম করতে করতে এখন কন্টিনিউ এমন পরিস্থিতি হয়েছে যে একশো বিশটা মানে দুশো চল্লিশটা আমার সকালে এক টাইম এবং সন্ধ্যার পরে এক টাইম ওইটা আমি মানে মিক্সচার বানাইতাম বিভিন্ন ফর্মুলা দিয়া ওইটা আমার শরীরে ম্যাচ করতো, অন্য অন্য যেগুলো ঘুমের সব থেকে ওগুলো আমার ম্যাচ করতো
একশো বিশটা
এবং আমার মাথাটা অল টাইম এমনই হচ্ছিল যে ওই নেশাগুলোও আমার কাজ করতো না, কিন্তু আমি ওই নেশা করে ওই নেশা করে কি করতাম না করতাম আমি হাজারো বড় বড় অকারেন্স করলো দাদা আসতে কত আমি কাউকে অতটা আমার আংশিক মনে থাকতো না।
ও যে ঘুমের ওষুধটার কথা বলছি আমরা সেখানে এটার নামটা মিউট করে দিয়েছি প্রিয় শ্রোতা, এটা একশো বিশটা একসাথে গুলে যদি একটা মানুষ খায় তাহলে তার মৃত্যু একেবারেই অনিবার্য, কিন্তু ওর যেটা হয়েছে যে ধীরে ধীরে ও যেহেতু নিয়েছে প্রথমে পাঁচটা দশটা এভাবে করে অ্যাবজর্ব করে ফেলেছে ওর বডিটা এবং সেটাও দিনে নিতে দুশো চল্লিশটা অর্থাৎ সকালে একশো বিশটা এবং রাতে একশো বিশটা। আপনি যা শুনছেন তা শুনে মুখটা হা হয়ে যেতে পারে, ইয়াস দুশো চল্লিশটা নিলে একটা মানুষের বাঁচার কথা না, কিন্তু ব্রেনের যে অ্যাবজর্ব পাওয়ার বা আমাদের যে ইমিউনি সিস্টেম সেখানে কিন্তু
অল্প 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 করে দিলে অনেক কিছু পর্যন্ত আমরা সহ্য করতে পারি, এমনও হয় যে সাপের বিষ পর্যন্ত সহ্য করা যায়, কারণ ততদিনে ইমিউনিটি সিস্টেম গ্রো করে যায়। কিন্তু সেটাও যে ব্রেন কতখানি লোড নিতে পারে এবং মানুষকে কতটা বিভ্রান্ত করে দিতে পারে সেটাই ও বলছে আসলে। বলুন তারপরে।
তারপর এইভাবে আমার কন্টিনিউ খাই যাচ্ছে কিন্তু নিজের কোনো হিডেট পাইতেছি না বা আমি কি করতে কিন্তু ভালো কোনো কাজ করতেছি না। আমি এই লোকের মনে করেন যে মেইন রোডে যাই, মেইন রোডে একটা সাইকেল মনে করেন আজকে আমি সাইকেল রাইকা আমাকে নিয়ে বেশ চালাইতেছি, মানে এই অমুকের একটা প্রথম সময় মোবাইল বেরিয়েছিল, এই মোবাইল পাইলাম আমি আট দিয়ে নিয়ে মানে বেশ চালাইতেছি, মানে যাই করতেছি মানে উল্লা পাল্লা সবকিছু, যেমন আমার মাজায় ছুরি নিয়ে আমি মানে বিভিন্ন জায়গায় মানে নেশার আমার কন্টিনিউ একটা ইয়ে হয়ে গেল। প্রায় আমাদের ঘরে অনেক জিনিস থাকে তার দুই সংসারে, তো এই তিন সংসারের জিনিসগুলো মানে আস্তে 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 যেমন অনেক রেকাপি আলমারি বা সুকেস বা বিভিন্ন দামি জিনিসগুলাই আমি তিনটা সংসারের জিনিস সব টোটালে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার মানে সংসারিক জিনিস এবং কিছু কাঠ এগুলো কাইতে রাখছিল যে ঘর তুলবো এগুলো আমি সব আস্তে আস্তে বিক্রি করে লাইছি
আপনার নেশার জন্য।
হ্যাঁ নেশার জন্য।
প্রিয় শ্রোতা, বিরতি নেবো আরো একটা ছোট্ট একটা বিরতি। একটা শিশু কোন পরিবেশে বড় হলে কিরকম হয় সেটা নতুন করে বলার কিছু নেই। আমরা সবসময় একটা কথা বলি, যিনি ভুল করেন, যিনি অপরাধ করেন, যিনি অন্যায় করেন তার দিকে সরাসরি বন্দুক তাক করবার আগে, বন্দুক তাক বলতে যেটা বোঝাচ্ছি আঙুল তোলার আগে একটু চিন্তা করে দেখবেন যে এই মানুষটিও সম্ভাবনাময় এবং এর দ্বারা কত ভালো কাজ হতে পারত। এই মানুষটি তো একটা মেসেজ নিয়ে দুনিয়াতে এসেছে, মনুষ্য জীবন ভালোভাবে কাটানোর কথা, কিন্তু সে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, রাস্তাটা অন্যদিকে চলে গেছে। এই মানুষটা যদি উপযুক্ত পরিবেশ পেত তাহলে এর মধ্যেই হয়তো বা জগৎ বিখ্যাত কেউ গড়ে উঠতে পারত। আমরা পারিনি, আমাদের সমাজ সেটা পারেনি। সুতরাং একটা মানুষকে অপরাধী বললে শুধু তাকে বলা হয় না, তার পরিবারকে বলা হয়, সমাজকে বলা হয়, চারপাশকে বলা হয়। এটা এই ব্যর্থতার দায় শুধু তার নিজের না, তার পরিবারের, তার সমাজের, এমনকি কখনো কখনো রাষ্ট্রের। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secret, something beyond entertainment. আর একবার স্বাগত শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সবুজ আজকে কনফারেন্স করছে। সবুজকে দেখার জন্য আপনারা চলে আসবেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। বেস্টি আছে আরজি কিবরিয়া নামে। অবশ্যই সেখানে লাইক দেবেন। এবং সবার জন্য একটা সুসংবাদ, সেটা হলো অনেক অনেক দিন পরে আমার ক্যারিয়ারের প্রায় 12-12.5 বছর রেডিওতে, বাংলাদেশের ফার্স্ট প্রাইভেট এফএম রেডিওর জন্ম যেদিন সেদিন থেকে আমি অন এয়ার আছি। তো সেই সময়টা থেকে এখন পর্যন্ত ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমার নিজে অপারেট করা কোনো গ্রুপ আমি কখনো ওপেন করিনি। গ্রুপের সুবিধাটা হচ্ছে এখানে সবাই স্ট্যাটাস দিতে পারে, সবাই কথা বলতে পারে, সবাই কমিউনিকেট করতে পারে। পেজের সেই সুবিধাটা নাই, কারণ পেজে আপনি ইনবক্সে পাঠালেন সেটা আমরা অনেক সময় দেখতেও পারি না, কথাও বলতে পারি না, এবং কমিউনিকেশনটা একমুখী হয়ে যায়। কিন্তু গ্রুপের ব্যাপারটা অন্যরকম, এবং গ্রুপে গিয়ে আপনি যদি আমার কাছে মনে হয় যে না ঠিক আছে আপনি অ্যাক্টিভ এবং আপনাকে এখানে গ্রুপে নেওয়া যায়, তাহলে ওখানে আপনাদের গ্রুপের যে অ্যাক্টিভিটিস আপনি ওখানে কমেন্টস করতে পারবেন, স্ট্যাটাস দিতে পারবেন, আমাকে সরাসরি সাজেস্ট করতে পারবেন, সরাসরি আপনার সঙ্গে একটা কমিউনিকেশন হবে, এরকম একটা রাস্তা আমি ওপেন করেছি। আমার গ্রুপটার নাম হচ্ছে কি সোনাইলা কিবরিয়া ভাই বাংলা এটা, এবং এই গ্রুপটা শুধুই আমার এই আরজি কিবরিয়া পেজ থেকে মানে প্রায় 14 লাখ, হ্যাঁ 14 লাখের উপরে এটাতে ফ্যান ফলোয়ার আছে। এই পেজটি হচ্ছে এই গ্রুপটার অ্যাডমিন। সুতরাং অন্য কোনো গ্রুপ আমার নামে থাকলে ওটার সাথে আমার সম্পৃক্ততা নেই। আপনি যদি আমার সাথে একদম পার্সোনালি কমিউনিকেট করতে চান, সরাসরি কথা বলতে চান, যোগাযোগ রাখতে চান, তো এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে, আমার ফেসবুকে গেলেই গ্রুপটার শেয়ার দেওয়া আছে, আপনি ওখানে রিকোয়েস্ট পাঠাবেন, ওখান থেকে তিনটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং অ্যান্সার করার পরে যদি আমার কাছে মনে হয় যে ইউ আর পারফেক্ট, দেন আপনাকে আমরা গ্রুপে ওয়েলকাম করবো, তারপরে আপনি গ্রুপের মেম্বার হয়ে যাবেন। আর গ্রুপ মেম্বাররা সবাই আমার সাথে যেভাবে আছে, উই আর ফ্যামিলি মেম্বার এবং আমরা টিম মেম্বার হিসেবে কাজ করছি ওখানে। সো গ্রুপটাতে আপনি জয়েন করতে চাইলে আমার পেজটাতে আসতে হবে, www.facebook.com/kibriya.rj kebria.rj, পেজটি আরজে কিব্রিয়া নামে আছে। অবশ্যই লাইক দেবেন, ওখানে গিয়ে দেখবেন যে গ্রুপে আমি আমার পেজটি পেজে আমার গ্রুপটি ওখানে আমি শেয়ার করেছি। ওখানে কি আপনি ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো পূরণ করবেন। জি, আমি যেখানটায় ছিলাম যে এক পর্যায়ে আপনি বাড়ি ঘরের যত মূল্যবান আসবাবপত্র ছিল সব কিছু বিক্রি করে দিচ্ছিলেন এবং 7-8 লাখ টাকার জিনিসপত্র আপনার নেশার জন্য। জি, তারপর
এমন একটা পর্যায়ে হলো যে এলাকার আর ওই সময় আমার আর ট্যাবলেট জিনিসটা হলো এমন যে আমি যদি এটা টার্গেট করি যে আমার মানে মৃত্যু হোক যাই হোক যে আমার টার্গেট পুরো করতে হইব, মানে ওরম আমার একটা মানে ইয়া ছিল, মানে টার্গেট পূরণ করতে হইব। তো এক পর্যায়ে এলাকায় মানে যে দেশ গ্রামে যে হাঁস মুরগি পালে না, তো প্রতি রাত্রে মনে করেন যে 5-6টা হাঁস মুরগি প্রতিটা রাত্রে লাগতোই, ওটা বিভিন্ন মানুষের বাড়ি। আর আমার লগে আরো এক দুজন ছিল, তো আমার মতো কন্টিনিউ এত খাইতো না, কম ছিল, কিন্তু তারা রাত্রে আনন্দ আমার লগে করতো আর কি। তো প্রতিদিন রাত্রে আমাদের ওই পুরান বাড়ি খালি ছিল, তো ওই বাড়িতে মনে করেন হাঁস মুরগি আর কি এমন দেখা যায় ছাগল বন্ধু নিয়ে আসছি, ছাগল বাড়ি থেকে নিয়ে আসছি মনে করেন জবই করে নেবে, আমরা পাক করে খাইছি। এদের কারণে দেখা যায় এলাকা ভিত্তিক একটা বড় ধরনের মানে ফ্যামিলির উপর একটা চাপ পাইলো যে তোমার পোলার কন্ট্রোল বা এইটা সেইটা। পরে কি করলো, একদিন আমি বানাই পাড়া একটা নাম জায়গা আছে, তো এখান থেকে ওই যে রেকটি আর কি, তো ওই সঙ্গে আসলে ভ্যারাইটিস নেশা করতাম।
আচ্ছা,
ওই রেকটি আছে একটা, ওইটা হলো আপনার ওই যে বাংলা মদের মতো ওই যে হোমিওপ্যাথি আর কি, জিভ এক ফোড়া দিলে মানে সেট করে ওইরকম একটা 6 ইঞ্চি মতো বোতল ছিল, তা ওইটার সময় 60 টাকা বিরা ব্যস্ত, তো ওইটা একবার একটা বোতল খাইলেও কন্ন হইতো আর কি, তো ওইটাও খাইতাম। ওগুলো খাওয়ার কারণে একদিন আমাদের বাজারে গেছি, যাওয়ার পর মানে দোকানে যে বুট বেতার আমার বাপে আর ওই চাষা এলাকার চাষা ভিত্তি যা সবাই বইয়া রয়েছে, ওই পুরো বল বুট গুলো আমি ওই যে টেবিলের উপরে ডাইলে দিছি।
মানে কি করেছেন আপনি জানেন না?
না, ডাইলে তো একটা বুট খাইছি খাওয়ার পর কারণে আমার, তো ওই সময় বাবু একটু মানে ভালো বুঝতে আমার ঘরে পাড়া দিতাম, অন্য অন্য একটা দোকানে উঠতে মানে দুই প্যাকেট আমি গুলি স্টিকের লইয়া এটা খাইতে খাইতে আমার ঘরে গেছি, জুতো ওই অবস্থায় আমি ঘুমায় রেছি। পরে মানে 1-1.5 ঘন্টা পরে পুলিশ আইলো, পুলিশ আমার হাতে হ্যান্ডকাপ লাগাইলো। এটা বাপি আনছে আর কি।
ও, বাপি নিয়ে আসছে?
হ্যাঁ, বাপি নিয়ে আসছে, ওরম টানতেছে। তবে আমার একটা অভ্যাস ছিল কি, আমি যদি ঘুমায় থাকতাম তো আমার কেউ ডাক দিত না। আমি দেখা যায় এমন আছে 2-3 দিন 4 দিনও ঘুমায় রেছি, আমার কেউ ডাক, ওরা আমি নিজের ইচ্ছায় মানে আমার মানে ফ্যামিলিগত ভাবে মানে আমি নাই বলতে একটা মানে এরম একটা সহিয়া শব্দ আছে না, মানে ওইভাবে রাখতেছে, জন্ম দিছে কি করবো, মানে এরম একটা পরিস্থিতি আছি। তো পুলিশ আমার হ্যান্ডকাপ দিয়ে টানতেছে, এটা আমি আর সহ্য করতে পারিনি, এরকম ধাক্কা দিয়ে আমার দরজা দিয়ে মানে সামনে পড়ে যায় আর কি, পুলিশটার এই সাইডটা ফাইডা যায়। হেরা তো বুঝ দিল যে না মারবো না কিছু না, এটা করলো। পরে আমার নিলো থানায় নিয়ে মানে যা মারল টোটাল, আমি আমার ওখান থেকে জেলখানা দেওয়ার পর আমি 1 সপ্তাহের ভিতর আমি মানে খাড়াইতে পারিনি, আমার জেল গেটে ঢুকাইছে ভিতরে মানে ইয়া করে, কিন্তু এরা কাগজে লেখছে যে মানে গ্যাঞ্জাম করছে, গ্যাঞ্জামে মারামারিতে মারামারি কারণে, কিন্তু পুলিশে টর্চারিং করে এটা লেহানি আর কি। আর ওখানে মামলা দিয়েছে আমার সেফ কাস্টডি, সেফ কাস্টডি মামলাটা হইলো মানে নিরাপদ হেফাজত, মানে হইলো সরকারের কাছে আমি সুপর্দন করলাম, ওটা আমার বাবা
সরকার আমাদের নিরাপদে রাখে, সেজন্য আমি
এটা একমাত্র প্রধানমন্ত্রী বা কেউ ক্ষমতা নেই আমার বাড়ি করণের, আমার বাপের বা আমার মার এই দুইজন এরাই যদি সই দিয়ে যেকোনো সময় আমার নিয়ে আসতে পারবো, আমার সাথে কেউ দেখাও করতে
পারবো। নিয়ে কি করলো
ওই না মানে জেলখানা ভিতর রাখলো, জেলখানা ভিতর রাখলো প্রায় 17 মাস রাখলো প্রথমবার।
আচ্ছা,
17 মাস
আপনাকে যে মারলো, মারার সিস্টেমটা আমি জানতে চাচ্ছি কিভাবে কি করলো, কোথায় নিয়ে
মারলো? প্রথম মানে প্রথম ইয়া করে প্রথম মাসে আমরা ওই যে অগজে অফিস রুমটা অফিসে আমার ডাস্টার দিয়ে মারছে, এই যে এই এই সব জায়গা, এই যে এই সব জায়গা
আঙ্গুলের উপরে,
হ্যাঁ মানে ডাস্টার দিয়ে পড়ছে মারছে, ডাস্টার দিয়ে মারার পরে মনে করেন আতর তো ফুইলা রয়েছে, পরে ভিতরে আবার লাঠি দিয়ে বেদরূপ মানে খালি ভিতরে দৌড়াইছি, আর এক পর্যায়ে মানে জ্ঞান হারিয়ে লাগছি, পরে মনে হয় মায়ের থামছে কিনা কই তাই না,
দৌড়াতে মানে কি রুমের ভিতরে এটা,
হ্যাঁ ওই যে
আপনি যারা কেউ ছিলেন না?
না না না, ওটা ভিতরে আমি একাই ছিলাম।
আচ্ছা,
একাই ছিলাম, তবে দুইটা রুম ছিল, তবে ওইটা মহিলা ওয়ার্ড একটা আর পুরুষ ওয়ার্ড একটা। জেলে
মেরেছে যিনি আঘাত পেয়েছে উনি মেরেছে না অন্য কেউ?
না, ওই ওনার লগে যে ওসি গেছিল হ্যাঁ মারছে,
ওসি মেরেছে,
হ্যাঁ ওনার লগে যে ওসি গেছিল হ্যাঁ মারছে আমার, মানে যাই হোক আমারে জেলে দিল, জেলখানা পিরোজপুরে জেলে দিল। যে তারপরে এক সপ্তাহ পরে তো আমাকে ঔষধ পাই দিল, তো মানে ঔষধ পাই তোমার ভালো না মানে আস্তে ধীরে কাজ হয়। এক সপ্তাহ পরে মোটামুটি সুস্থ হইলাম। সুস্থ হওয়ার কারণে এরা সতেরো দিন পরে তার সময় মানে আমার মাথায় এমন গরম ছিল যে আমি কোনো কিছুই কিছু মনে করতাম না। তো আমি জীবনে যে জেলে ফার্স্ট ঢুকছি মানে এইটা আমার কাছে মনে হইতো না। পরে আমরা ওই যে ভিতরে বিড়ি নিয়ে বাজি খেলে আর কি, জেলের ভিতরে বিড়ি বাজি খেলে। তো ওই ভান্ডারিয়া বাড়ি সুমন কুড়া নাম একটা ছেলে, তো আমরা এই যে মানে বারোটা গুনটিতে ভাত দেয়, ভাত খাইয়া খায় মানে আমাদের ওই টাইমে তো সবাই তো নিজে থাকে ঘুমানো, কিন্তু আমরা সবাই ঘুমাই না মানে আমরা ওই যে বিড়ি বাজি খেলি, তো তাস খেলতে দেয় ভিতরে। তো বিড়ি বাজি খেলি মানে এক পর্যায়ে ওই পাইছে বা মানে আমার এক প্লেট বিড়ি আসলো মানে বিড়িটা সবই ওই পাইছে, কিন্তু এইটা আমি আর দিয়ে সহ্য না করি। তো আমি কইছি আমার অর্ধেক বিড়ি দিয়ে দেয় তোর আমি পরে দিই, কিন্তু এদিন ওই যে কলম দিয়ে যে আমার কলমে যেটা লেই না তো ওই কলম দিয়ে আর কি কলমটা পরে এই যে এই বুকের এই সাইডে কলমটা ঢুকিয়ে দেয়। হসপিটালে নিয়ে যায় তো আমার ওই জেলার ফাইল একটা ইয়া লাগে, পরের দিন সকালে কি জেলার ফাইল হয় ভোরবেলা, তো ওই টাইমে আর কি আমার ডাকে। তো ওই দিনকে রাতে আমার সেলে নিয়ে রাখে, তো আমার ছোট একটা রুম আছে মানে সিঙ্গেল রুম, ওটার পাশে বাথরুম আর সবকিছু কষ্টদায়ক খুব আর কি, ওই ছেলে নিয়ে রায় এবং ডান্ডা বেরিয়ে আছে, ডান্ডা বেরিয়ে ফিন দেয়, ডান্ডা বেরিয়ে ফিন দেয়। এরকম প্রায় আমার সকালবেলা আনছে, সকালবেলা আনে জেলার ফাইলে মানে এই ঘটনা এটি কইলো। পরে কি করলো মানে এমনি ইয়া করে তো লাড়ি ভইরা আমার এই যে পানি এই যে ফাটা গেলেছে এই সব জায়গা সব ফাটা গেলেছিল এই যে, পরে মানে প্রচুর পরিমাণ আর মানে মায়ের হলো পান নিচে মারে, পান নিচে সব পাতায় মারবো, অন্য কোনো জায়গায় আঘাত করে না জেলার ফাইলে যেটা সকালবেলা। তার কিভাবে মারার পর কারণে ঔষধ পাতি কিছু দিল, দেওয়ার পর কারণে প্রায় আমার চার মাস সাড়ে চার মাসের মতো আর কি ওই ইয়া রাখলো, ওই যে সেল কয় যেটা
ওই যেখানে
একা থাকি ডান্ডা বেরিয়ে, ওই চার মাস আমার ডান্ডা বেরিয়ে তো খুব একটা যন্ত্রণাদায়ক, ডান্ডা তো দুই পা ডান্ডা থাকে যে মাঝে মানে ওটা খুবই ঘুমাইতে মানে সব দিকেই কষ্ট, মানে এটা আমার একটা পাশ দিয়ে দিল
যে ওটা সবসময় থাকবে।
হ্যাঁ, পরে চার মাস সঙ্গে আমার দিল, এরপর ওইটা গেল গা, এরপরে মনে করেন আমার আবার ওয়ার্ডে আনলো, ওয়ার্ডে আনলো সবার সাথে আর কি, ওয়ার্ডে আনলো। ওয়ার্ডে আনার পর মাঝে মাঝে এক মাস দেড় মাস পরে কোডেও নেয়, কোডেও নেয় মানে খালি জজে আমার দিক চায় তাই আর কিছু করে না, কই মানে এই পর্যন্তই পরে আবার লইয়া যায়। আর বাড়ি থেকে কোনো ব্যবসা কাজ কিছু নেই, কিন্তু জেলের ভিতরে এখন আমি মনে করেন এক ধরনের একটা ব্যবসা শুরু করে দিলাম, এক ধরনের ব্যবসা মনে করেন জেলার ওই যে ভিতরে মেয়াসার থাকে পুলিশ থাকে এগুলো কিছু কন্ট্রোল নিলাম, যে আমার স্বরূপ করি থানা যদি আসামি হয় তাই মনে করেন যে আমি ওয়ার্ডে আমার ওয়ার্ডে রাখবো, মনে করেন এগুলোকে চুক্তি হলো আর বাড়িতে টাকা পয়সা পাঠাইলে আপনার এত দুশো দিমু বা বেড বাথরুমে কোনো স্যার আমার পাশে নিবো বা এগো প্রতি আসামিরই বাড়ি থেকে লোক যায় পিছিয়ে টাকা দেয় বা খাওয়ান খাওয়ন দেয়। তো এই ধরনের ভিতরে একটা ব্যবসা শুরু করে দিলাম এবং কন্টিনিউ আবার ওই যে পাকঘরও মনে করেন কিছু তরকারি স্টার আনবে ওগুলো একটা লাইন প্যাট করে ভিতরে কিছু কিছু ভালো আসামি হাগরে দিলে দেয়া যারা সাপ্তাহে পিজির থেকে কিছু টাকা ওইভাবে আর কি অ্যাকাউন্টে দিয়ে দেয়। তো মোটামুটি মানে ভালোই চলতেছি, এলাকাতে লোকজন যাইতেছে মানে সব কিছু ভিতরে ভালোই আছি। তাদের হঠাৎ সতেরো মাস পরে আমার হঠাৎ একদিন বিকালবেলা ডাক দিল, ডাক দিল যে এমএলও মানে আমার যাবি নিয়ে গেল। তো আমি তো বাইরে এলাম, বাইরে আনার কারণ বাইরে তো পিরোজপুরে টাউনের
ওই সময়টাতে কোনো ধরনের নেশা নিতে পারেনি জেলে থাকা অবস্থায় নাকি?
এটা আমি ভুল করছি যে আমি ওই ইয়ে যাইতাম না যে কোটঘরে, কোটঘরে যাইতে ওটা পুলিশেই ব্যস্ত আমার কাছে, পুলিশেই ব্যস্ত। আর এই টাকাটা তো দেওয়া যায় কোটঘরে যে প্রতি আসামি তো লোক যায় কোর্টে উড়াইলে দেখা যায় বাপ বা ভাই যে লোকজন যায় আর এর মাধ্যমে পুলিশেই ব্যস্ত হয় ওই মাধ্যমে টাকা ওইভাবে দিয়ে দিত ওই জেল গেট দিয়ে। আর কোর্টে গেলে তো মনে করেন যে দেশের বা ঘরের খাবার ওইটা খাওয়া, এরা পুলিশেই ব্যস্ত। ওখানে যারা সতর্কভাবে মিশা তোমার ওখানে ফেন্সি ডিল আপনার গাঁজা এই দুইটা মানে একটা কন্টিনিউ টাকা হলে পাওয়া যায়, কিন্তু গাঁজাটা ভিতরে মূলত যারা সবাই আর কি থাকে মানে সবাই দিয়েই খায়, আর ফেন্সি যারা বিএপি সিস্টেমে থাকে দাদা হেরা ওইটা খায় না, পুলিশেরাই বেছে, পুলিশেরাই বেছে এবং ভিতরও ভিতরও সিস্টেম আছে।
ওকে ঠিক আছে, এটা আপনার ভাষ্য, আমরা কোনোভাবে ইনভেস্টিগেট করিনি এবং আমরা জানি না এটা সত্যটা কতটুকু, ওটা ও লাইফের কথা বলছে এবং আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান যখন প্রচার করি তখন কিন্তু একটা ডিসক্লেমার দিই এখানে। সুতরাং কোনো প্রতিষ্ঠান বা কারো সম্পর্কে যদি নেগেটিভ ভাবমূর্তি তৈরি হয় সেটা একেবারেই আপনার জায়গা থেকে কল্পনা প্রসূত, কারণ এই বিষয়গুলো ইনভেস্টিগেটেড নয়, এগুলো সত্য কি মিথ্যা এগুলো আমরা জাজমেন্ট করিনি, এগুলো আমাদের স্টেটমেন্ট নয় বা বিশেষ করে ঢাকা এফএমের স্টেটমেন্ট নয়। আমরা এই গল্পটা প্রচার করছি বা আমরা এই স্টোরিটা প্রচার করছি একটা মানুষকে শুদ্ধ পথ দেখাবার জন্যে।
একটা মানুষ যাতে ভুল পথে না যায় সেটার জন্য। সেই গল্পটা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে আমাদের সমাজ, রাষ্ট্র এবং একই সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন নানা দিক উঠে আসে। সেটা কতখানি সত্য মিথ্যা সেই জায়গাটিতে আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাবেন, কিংবা সেই জায়গাটিতে আমাদের সমাজ যেটা বলে আমাদের বেড়ে ওঠাতে আপনি যে সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেই সবকে কাজে লাগাবেন, এবং সেখানে যে এই ঘটনাগুলো কতটুকু সত্য, যেহেতু আমাদের এটা ইনভেস্টিগেটিভ শো না, সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই আপনাকে ইন্সপায়ার করবো না এটাকে বিলিভ করার জন্য। দ্যাটস ইউর ওন রিস্ক অ্যাকচুয়ালি। ওকে বলুন। তারপরে
আমার ওখান থেকে আমার মা আসছে, আমার বাপে আসেনি।
জি,
মা দিল্লিতে বাইর করলো, বাইর করিয়া তবে ওদিনকে আবার বাইক করতে করতে সন্দেহ হয়ে গেছে। সন্দেহ তাহলে আবার ওই জায়গার থেকে ধরেন আমার এলাকায় যাওয়ার মতো এখন তো গাড়ি সময় গাড়ি ছিল না, লঞ্চের লাইনে ছিল।
জি,
তো ওই সময় লঞ্চ সন্দেহ পাওয়া যানোর পর আমরা ওই জায়গায় একটা বোর্ডিং রয়েছি। বোর্ডিং এ দেওয়ার পর আমি বললাম কি মামা জুতা কিনতে দিব, আমি 500 টাকা নিচ্ছি আমার মার কাছে।
আমার প্রশ্নটা এখানেই, দেখুন আমরা একজন মানুষকে অপরাধী বলছি, সেই মানুষটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদের সমাজের, পরিবারের। প্রথম দায়িত্বটা পরিবারের, তারপর সেটা যদি পরিবার না পারে তাহলে সমাজ তাকে সেখানে হেল্প করবে, সমাজ যদি সেটা না পারে তাহলে রাষ্ট্র তাকে হেল্প করবে। তিনটা লেয়ারই কিন্তু ফেইল এই ছেলেটার ক্ষেত্রে। এই ছেলেটা একটা রিফ্লেকশন অফ সোসাইটি, আমাদের একজন মাত্র সবুজ না, এরকম অসংখ্য সবুজ আছে যারা ঝরে যায়, যারা পড়ে যায় এবং একই সাথে তারা আমাদেরকে পেছনে ফেলে রাখে। সুতরাং এখানে যদি ব্যর্থতা আসে তাহলে আমি আপনি সবাই কিন্তু এই জায়গাটিতে ব্যর্থ, এবং সেটার জন্য শুধুমাত্র একজনের দিকে আঙুল তোলা কোনোভাবেই উচিত নয়। জি,
এলাকায় যাওয়ার পর আমি দেখতেছি যে আমার বাপে মানে আমার আর টর্চারিং বেশি বাড়াইলো, আর ওই যে ট্যাবলেট আমি খাইছি তো আগের যে বাপসাপ যা করতেছি ঠিক ওইটাই করতেছি। ওই পিস প্রতিবেদ ট্যাবলেটটা খাওয়ার পর কারণে যাবার এলাকা যে ঠিক যাবে ওইভাবে আবার নিজের মতন আস্তে 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 কোন আবার আবার খাইতেছি, মানে ওই যে ধরছি মানে ওই সেন্সেই মানে আবার ওই ট্যাবলেট খাইতেছি। কিন্তু এলাকা ভিতরে আমার বাপে কিন্তু কোনো আমার আমার একটা খারাপ লাগতো সবচেয়ে আমার বাপে আমার গুলো ছাড়া কোথাও কইতো না কোনো সময়। মানে আমারে আমার যদি একটা সবুজকে যে ডাক দিত যে সবুজ এই জিনিসটা এইভাবে না বাবারে এইভাবে
পয়েন্ট এখানে,
এবং আমারে সে এতটা টর্চারিং করতো যে
আপনারা দেখলে বুঝতে পারবেন যে ও যা বলছে সেটা কতখানি সত্য, এবং ওর ফেসটা আজকে হাইড করতে পারেনি, ওর আমরা অনুমতি নিয়েছি। আপনার কিন্তু আমরা ফেস হাইড করছি না ফেসবুকে, আপনার অনুমতি নিয়েছি, আপনার ফেস আমরা দিব ফেসবুক, আপনার কোনো আপত্তি নেই, কোনো ফেস হাইড করার কোনো ব্যাপার, লুকাবো না কিন্তু আপনাকে দেখাবো আমরা। আমরা প্রিয় শ্রোতা, আমরা ওর একটা ফেস সহ একটা ছবি দিয়েছি আমাদের ফেসবুক গ্রুপে, দেখে আপনারা বুঝবেন। কিছুক্ষণ আগে আমার কাপড় তুলে ওর পায়ের হাঁটুর নিচেটুকু দেখাচ্ছিল, ক্ষত বিক্ষত অনেক জায়গাতে সেখানে। আর এখানে ও যে গালিটা শব্দটা দিয়েছে ওর বাবা ওকে যেটা বলে ডাকতো, সেই শব্দের জায়গাটা আমরা পোলা শব্দটা শুনেছি, কিন্তু বাকি শব্দটা আমরা ছোট্ট করে মিউট করে দিয়েছি। আপনারা আপনাদের জায়গা থেকে বুঝিয়ে নেবেন। আমরা খুব দুঃখিত, কিছু বলার নেই আসলে, তবে এটা ঠিক যে আরেকটা সবুজে যাতে জন্ম না হয় সেজন্যই আজকের এই অনুষ্ঠান। আমি আমি জানি আমাদের আমার এই অনুষ্ঠানটি সমাজের সর্বস্তরের মানুষ শোনেন, যারা তাদের সন্তান কিভাবে ডাকতে পারেন সেরকম মানুষ আমার এই রেডিওর অনুষ্ঠানটা শোনেন, সব শ্রেণীর মানুষ শোনেন, তাদের সবার প্রতি আমার অনুরোধ, আপনার সন্তান আপনার ভবিষ্যৎ, এবং উপযুক্তভাবে বড় করার জন্যে এটা আপনারই উপরে দায়িত্ব বর্তায়। আপনি সব ধরনের চেষ্টা করবেন, শুধু অন্যায় পথে চেষ্টা করা ছাড়া, বাকিটুকু আল্লাহর হাতে ছেড়ে দেবেন। কিন্তু সে যদি বড় না হয়, সে যেভাবেই বড় হোক না কেন, আপনি যদি চেষ্টা করেই করেন আর চেষ্টা না করেই করেন, তার সমস্ত সাফল্য এবং ব্যর্থতার দায়ভার কিন্তু আপনার ওপর চায়। সুতরাং এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এবং দায়িত্ব আমি মনে করি। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এবং ওকে দেখার জন্য আপনাদের আহ্বান জানাবো আমার পেজটিতে আসার জন্য। আমার পেজটির ঠিকানা www.facebook.com/kibria.rj kebria.rj, ঠিক আছে, facebook.com/kebria.rj পেজটি আছে আর জে কিবরিয়া নামে। লাইক দিতে ভুল করবেন না। ফিরে আসছি ঠিক রাত 12টায়। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible.
ভার্চু মোরালিটি সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া অনলি অন ঢাকা এফ এম 90.4 Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। আমাদের এই অনুষ্ঠানটি পুরোটুকু আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনি ওখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন এবং গত যে পর্বগুলো আছে তারা সমস্ত পর্বগুলো ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। জীবন গল্প এবং সিক্রেটস এই দুটো অনুষ্ঠান আমাদের ইউটিউব চ্যানেলে র্যান্ডম মানে নিয়মিতভাবে ওখানে আপলোড করা হয়। আপনি যদি ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখেন, পাশে যে বেল বাটনটা আছে ওটা যদি অন রাখেন, তাহলে যখনই আমরা নতুন কন্টেন্ট ওখানে আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে সেটা জানতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছে মতো সময়, অনেকে রাত্রেবেলা শুনতে পারেন না, ইচ্ছে মতো সময় দিনের বেলা হোক বা যখন অবসর পান তখন ওখান থেকে আপনি আমাদের এই অনুষ্ঠানটা শুনতে পারবেন। সুতরাং আমি সবাইকে বলি যে যারা রেগুলার এই অনুষ্ঠানটা মিস করতে চান না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, আসার পরে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। জি, তারপর কি হলো?
মানে আমার লাগে এই ধরনের আচরণ, আমার মানে ঘরে তিন বেলা, অথবা আমার দাদা তো তখন ওই অন্ধ ছিল, দাদা তখন জীবিত আর কি, দাদা অন্ধ ছিল, আমার দাদিও ছিল, তো চাচা দুজন ধরে ঢাকা থাকতো, তো বেশিরভাগ ওই দাদিরই জ্বালাইতাম, দাদির আইন দ্বারা তো দেখা যায় খিদা সুদে না ওই দাদিটাই খাইয়ে লাইতাম। কিন্তু বাড়িতে অনেক সময় দেখা যায় আমার ঘরের পিছনে একটা বাথরুম আছে, বাথরুমের কোনা দিয়ে আমার মা অনেক সময় বলে মানে বাথি এইতো, অনেক সময় চিরাই খাইতো, তো ওই
নাকি ভাটটুকু খাওয়ার জন্য
টোটাল বাদ দেওয়ার সুযোগ হতো না। দেখলে মানে হে আমার এত টর্চারিং করতো যে আমাকে বাজারের ভিতরে হাজার হাজার মানুষ দেখছে যে কোন বাপ একটা ছেলেরে এইভাবে টর্চারিং করতে পারে না, মানে এলাকার ভিতরে মানে এমন একটা মানে হে নিজে নিজে কোনো গর্ব মনে করতো। আমি জানি আমার বাপে জীবিত নাই, আজকে প্রায় পাঁচ ছয় ছয় বছর পর্যন্ত মনে মারা গেছে, তো মনে হয় হ্যাঁ নিজে নিজে গর্ব মনে করতো।
গর্ব মানে
মানে আমার এটা মনে হয় যে আমার এত আঘাত করে মানে নিজে নিজে গর্ব মনে করতো যে হ্যাঁ আমি বাপ বা আমি এইটা পারি, আমার পোলার আমি পারি, এরকম একটা আমার ভিতরে মনে হইতো।
ওকে ওকে।
কিন্তু এই মারপর হঠাৎ আমার বাপরে আবার পুলিশে ধরে নিল,
আচ্ছা
আবার থানায় নিল, তবু সময় পুলিশ মুলিশ মানে জেল মেলো কিছুই না আমার কাছে, মানে একেবারে
রেগুলার হয়ে গেছে।
হ্যাঁ মানে জেল গেলে মনে হলো যে আমি আমাকে বাড়ি পাঠাইছি বা লুই আইতেছি।
আচ্ছা
আর ঠিকই পরে রাত্রে কি করলাম, হ্যাঁ রাতে জেল গেটে গেলাম, ওই থানায় গেলাম, ওষুধ করি থানায় গেলাম, থানায় যাইয়া দারোগারে 1000 টাকা দিয়েছি আর মামলাটা 54 মামলা ঘুরে দিয়েছি, গাজা মামলায় ছিল মানে 54 মামলা ঘুরে ওরা হলো থানায়, তো মানে টাকা অনেক সময় দেওয়া যায় পিপার ফেলে আসলে চাপ পলে দেওয়া যায় ওষি দারোগা ধরতে বাধ্য, টাকা বলে দিই হেরা তো আমার চাবি পুরা ধরে, ওই ধরনের মামলা দেয় দেওয়া যায় এক সপ্তাহ পরে যাবেন। তো ওই দিনকে রাত্রে হেরাইটা এটা দিয়া আমাদের ওখান থেকে মাগুরা গুড়া একটা গ্রাম আছে, মানে বাজার থেকে ওই জায়গায় রিক্সা এসতাম নাকি ওই জায়গায় থামে, তো রিক্সা আসছি, আসার পরে মানে ওই জায়গায় থামার পরে মুস্তফা করে একটা নাম আমরা বলি, তো ওই রিক্সা ও রাত্রে দিনে ভাড়া 10 টাকা, তা রাত্রে 5 টাকা বাড়তি দিছি, 15 টাকা ভাড়া দিছি। তো ওই সময় মানে আবার সবাই একটা জিনিস, তবে আমার ভিতরে একটা নীতি ছিল আমি রিক্সা আর ওই যে মাঝি যেন ওই আগে নিশাবাণী বেশিরভাগ মাঝি ওই মাঝির নৌকা করতাম নদীতে আর কি বেশিরভাগ, বা ওই মাঝিওয়ালা দেখলেই মনে হয় হেরা ডাক দিয়ে উড়াইতো বা রিক্সাওয়ালা ডাকতে ডাক দিয়ে উড়াইতো। তো রাত্রে রিক্সাওয়ালা 20 টাকা দাবি করলো, আমি 15 টাকা দিছি, আমি কি না ভাড়া তো 15 টাকা, তো ওই মোস্তফাদের লোকটা উদ্যোগ করলো কি ব্যবসা তো তোকে ভালোই, তাহলে তা 20 টাকা দিলে সমস্যা কি, তো এবার করলাম মোস্তফা কতটা ভালো করলি না, ভালো লাগলো না, তো আমার কথা তুই জানালে কিন্তু মারমো, তো এটা করার কারণ আমি ঠিকই গেছি, টোটাল রাইট আমি ঘুমাই নেই। আমাকে বাড়ির পিছন দিয়ে আবার পিছন হলো, পিছন দিয়ে ঘুরে আবার ও আবার কি ওই বাজারে যায় আবার এমব্রয়ডারি টুপির কাজ করে, তো ওই যারা সেলুনের কোনায় একটু পুষ্কিনের গাড়ের মতো আছে, তো টোটাল রাইট আমি ওই জায়গায় বুয়ে রয়েছি একটা হবি স্টিক আর কি লিয়া, ওই যে বর কারণে 6 সকালবেলা দিক থেকে সাইকেল লিয়ে আসে 7টার দিকে, পুরো এমন মায়ের দিছে যে এখন পর্যন্ত মনে করেন যে এই ইয়া গাড়ে ইয়া কি জিনিস দিয়ে আর কি মানে কেরা লাইফটাই মারছি, মারার পর কারণে শরীরের উপর অন্তত 20টা লাড়ি ভাঙছে, সমস্ত শরীর মানে একেবারে তুলার মতো কি চালাইছে, আর ঠিকই ওই স্যার যেভাবে মারছি যা দেখলে যে কোনো মানুষই মানে অবিশ্বাস্য করছে, ওর সমস্ত আচরণটা করার কারণে আর কি। যাই হোক গেল ওই অবস্থায়, তবে ওই সময় যে ট্যাবলেট যেটা খাইতাম তবে শরীরে ইয়ে হইতো না, ডাক্তার মানে আমার বেশিরভাগই মানে শরীরে কাটা করা যাই হোক আমি ডাক্তার মানে দেখাইতাম না, শরীর লাগতো না আর কি। তো ওই অবস্থায় আস্তে আস্তে নিজে সুস্থ হইলাম, সুস্থ হওয়ার কারণে ট্যাগ পর্যায়ে আমার বাপেও বাইরে এলো, আস্তে আস্তে বাইরে আনে, বাইরে এলো পরে তা এলাকায় ঠিক ওইরকম আমার ডাকা, আমি যে বাবুবাজার আইতেছি তা বাবুবাজার ওই না চাস্তো ভাই আছে, তো ওই জায়গায় এক পোতাশালীর ছেলে ম্যানেজারি করে, তো এনে কিছু কিছু অকারেন্সে জরুরি তার লাগে অকারেন্স করি না মানে তার লাগে ওই থাকি যাই মানে এরকম একটা ইয়ে আছি। তো এক পর্যায়ে ঠিকই বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে ভাবে কি করলো একটা বড় চালান কুমিল্লার থেকে আনতে চাইলো,
আচ্ছা
কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মানে 27 কেজি গাঁজা সহ মানে যে পার্টির কাছে লইছে ওই পার্টি তখন আবার র‍্যাব বাইরেছে, র‍্যাবের খুব প্রভাব ছিল,
আচ্ছা
তো ওই র‍্যাব দিয়েই ধরাইছে, যদি ক্যান্টনমেন্টে হয় নাই সেই 27 কেজি সহ ধরা খাইলো, ধরা খাওয়ার কুমিল্লা প্রায় এক মাস দুই মাস তবে এইসব মামলা যাই হোক দেখা যায় আমরা 2-3 মাসের ভিতরে জামিন করতাম।
ওকে
কিন্তু এই ব্যাপার ধরল মানে যেই উকিলে ধরি হ্যাঁ মানে আগাম তারিখে জামিন করে কিন্তু প্রতিটা উকিলে মানে প্রতারক প্রায় শত, আমার কুমিল্লা বেশিরভাগ যদি 1000 আসামি থাকে ভিতরে 900 হলো এই যে মাদক ব্যবসায়ী,
আচ্ছা
মা কুমিল্লার এই ধরনের মামলাই বেশি।
ওকে
তো যাই হোক 17 মাস প্রায় 15 ও এর মাঝখানে একদিন আমার মায়ে আর আমার মা আর হ্যাঁ আমি সোনিয়াকে আইছি, সোনিয়াকে যাই হোক আমার একজন লোক থাকে ওনা থাকে ওইনে থাকে আমাকে আত্মীয় স্বজনী তুই যা যে তোর বাপের কুয়া যে আগামী তারিখ অমুক তারিখে তো এই তারিখে যাবি নইব বা কোনো চিন্তা করি না। আচ্ছা আমরা একটা মানে সমস্যার ভিতরে পড়তেছি যে এলাকা মানে টাকা পয়সা মানে এই 17 মাস ঘোরার কারণে আজ বরিশাল থেকে কুমিল্লা আওয়া যাওয়া আর উকিল এই বন্ধ মনে হয় 7-8টা চেঞ্জ করছি কিন্তু কোনো উকিল আসলে কোনো কাজ করে না মূলত। পর্যায়ে এক পর্যায়ে আমার মনে হয় 16 মাস চলে, 16-15 মাস চলে, এই সময় একটা মুরব্বীর লাগে মানে আমার মাল লাগে ওই কোর্ট ওই যে জেল গেটের ওই যে কোর্ট ঘরের সামনে ওই মানে পরিচিত হইলো মায়ের মারে জিজ্ঞাসা যে বাবার কি সমস্যা তোমার বুঝেছো বাবারে আমার বাড়িতে বরিশাল এই সমস্যা এই মামলার লই তো 17 মাস নিশ্চয়ই গেলাম তো কোনো তো জানি না কোনো কিছু পাইছি না প্রতিটা উকিল তো চেঞ্জ করতে মানে প্রতিটা উকিল তো এগুলো কইতেছে তাহলে কি করলো এক পর্যায়ে এই লোকটা একটা ভরসা দিল যে তুমি আমারে 30,000 টাকা দেবা আমি আগামী তারিখে জামিন করে দিব। যাই ওই উকিলের কাছে যেমন জোর করে কাগজপাতি লইছি লওয়ার কারণে আসলে এই যে লোক কে হইছে ভুয়া মানে ওই যে জেল গেটে এরকম কিছু কিছু মানে দুর্বল লোক ধরে মানে এদের সিস্টেম হইলো আর এর ঠিকানাটা আমি কমুনা গেলে এদের এর লাগে একটা পরবর্তী জীবন একটা বড় ধরনের কাজ আমারই হয়েছে।
ওকে
যাই হোক ওই তারা আমার মায়ের বাপ ডাকলো, বাপ ডাকার কারণে আমি সবসময় গম্ভীর থাকতাম আর কোনো কিছু কেয়ার করতাম না। আমি আয়া বললাম সোনিয়াকে আয়া পড়ছি, সোনিয়াকে আয়া পড়ার কারণে ও এর মাঝে যেটা করলাম আমি বাপের যে আমার হিন্দু শুনে খেতে মায়ের অসুস্থ বাপের দেখতে গেলাম কোর্ট গে ওই যে কোর্টে ওই জেল গেটে তো বাপের নাম স্লিপ কেটে মানে বাপে আমাদের চাই এই আমার কয় কিরে বলো তুই এসো কে এর মানে ডাইরেক্ট একটা বাসা মানে ওই যে ভিতরে পুলিশ মিলিশ মানুষ সব চাই রয়েছে তো আমি ছুঁয়েতে পানি ছেড়ে দিছি ইচ্ছা মতন কাঁদছি যে আরে বাপের মায় অসুস্থ আমি এত আশা করি যে বাপের লেগে অনেক ফল পাকা অনেক কিছু মানে অনেক পিজিতে জমা দিছি মানে কিংবা কিছু টাকাও দিব কিন্তু এই কথা গাড়িটা দেওয়ার কারণে আমি কেউ 4 লাখের কোনো কথা কই নাই আমি তো ব্যাগ করে ফল পাকা ওইগুলো হার নামে পিজিতে জমা দিয়া পরে কুমলে আমি কান্দি পার গেছি কান্দি পার হইলো মানে এক ধরনের সব ধরনের নেশাই খুব কম দামে যেমন বাংলা মদটার প্রতি আমার খুবই আসছিল আগ্রহটা বেশি ছিল প্রচুর বাংলা মদ খাইতে পারতাম তো ওখান থেকে মানে সস্তা পাই আমি খাইছি ইচ্ছা মতন খাইয়া পরে আবার 2 লিটারের 2টা বোতল ভইরা আমি ওটা তিশা গাড়ি দুসছি বলে দাউদকান্দি এই জায়গা বা চেকপোস্টে তো আমি খাইয়া মানে ওই সময় নিজের সেন্স তেমন একটা নাই এই যে সামনে এনে রাখছি তো ওটা চেকপোস্টে পুলিশ পাইছে পুলিশ পাওয়ার ওই জায়গা থেকে আমার পুলিশ আবার গাড়িতে নামাইলো।
ওকে
তার আমার মার্কেটে যে সেটটা থাকতো ওই সেটটা আমি আবার তখন লুয়ে গেছি তার Nokia 1100 মডেল সেট ওই সেটটা দিয়ে আমার আবার চাষার নাম্বার ফোন দেওয়ার কারণে ফোন দেওয়া ওই দাউদকান্দি আমার মা আমার চাষারে লিয়া যায় যাই 1500 টাকা দিয়া আমার ওন থেকে সারাই আনে সম্পর্ক হইলো এর বাড়ি মানে 17 মাসের তারিখটা, ওই তারিখের আগে 17 মাস লাস্ট পর্যন্ত তারিখটার আগে তার বাড়ি বিকালবেলা আসরের দিকে যায় আমার মায় পুষলো। আমার মায় পুষছে কিন্তু ওই বাড়িতে তো বাড়িটা আমি চিনতাম, এবং ওখানে যে নাম করার লোক উনি মোটামুটি নাম করা লোক ছিল ওই এলাকার আর কি, যে ময়নামতি যে ক্যান্টনমেন্টের আশেপাশেই যে হাতিমারা করা যায় ওই জায়গার আশেপাশে, আমি ওই জায়গার নামটা একটু লুকিয়ে রাখতে চাই। কারণ ওই জায়গার পর আমি রাইট 9টার দিকে দেহনে পুষছি, পুষার কারণে আমি তো ওই যে ট্যাবলেট খাইতাম, ট্যাবলেট খাই দেখা যায় সজা থাকলে তো সজা গিয়ে, আবার ঘুমাইলে আমার হৃদয় কম থাকতো, হৃদয় কম থাকতো। তো আমার মায় তখন আমার তো ছোট ভাই, ছোট ভাইটা মনে হয় তো আমি একটা আইডিয়া করতাম মানে দেড় দুবছর যাই একটা বয়স আমার ছোট ভাইটা মানে পেট তো বস না, তখন আমার কি দুধ খায় আর কি এরম একটা পজিশনে আর কি দুধ ছান দেন, এরম একটা ছোট ভাইটা আছে। তবে ওই যে লোকটার সামনে একটা কাছারি ঘর, তারও তো ফ্যামিলি পোলা বোট অনেক লোকজনই আছে, পিছনে সামনে কাছারি ঘর, কাছারি ঘরে আমি সামনে রুমে ঘুমায় পড়ছি। তো ওই লোকের মালে মানে কথাবার্তা কইতে 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 আমি তো ঘুমায় পড়ছি। এক পর্যায়ে অনেক রাত 2টার দিকে আমার মা একটা বকা দিছে আর কি, একটা খারাপ বাসা বকা দিয়ে ওনার মনে একটা থাবো যেন ধাক্কা দিয়েছে, কি দিয়েছে টিনের বেড়া আসলো টিনের উপরে দেওয়া পড়ছে। তবে মায় আমার ওদিনকে রাত্রে আর উড়ায় নাই, ওই যে রাত ওই রাত্রে আমার বাইরে লইয়া মানে মায় আত্মে আর তো ওদিকে কোড়ের দিকে গেল গা না কই গেছে না এমনি পর তো শুনি নেই। পরে সকালবেলা ঘুমের তুইতে মনে ভোরবেলা আমি আর মায়ের দেখি না, মায়ের দেখা ওই লোকেরও দেখি না, ওই লোক তো ওই লোকটা মনে করছে কি যাই হোক মনে হয় আমার যেটা আইডিয়া আর কি যে একটা খারাপ প্রসঙ্গে আমার মা শৈলে হাত দিয়েছিল, অথচ কিন্তু তার বয়স কম ওই লোক 52 থেকে 55, কিন্তু আমার মায়ে কোর্ট ঘরে গেছে আর কোর্ট আমিও ঠিক ওখান থেকে অনেক খালি ফিল লেটেছি মা। তবে মার প্রতিও মানে আমার এমন একটা ভালোবাসা, এমন একটা টান, আবার একটা হিংস্র জানোয়ারের মতো একটা রূপ মানে কয়োটাই কাজ করতেছে যে তার প্রতি আমি পাতা দিনে ভালো একটা রূপ দেয় মানে খারাপ একটা রূপ দেয়াইতে মানে এই ধরো অনেক কোর্টের ভিতরে উকিল মুকিল হয়ে না আর মায়ের আমি জড়াদের মা তোমার কি হয়েছে মা তুমি কো, তোমার মা কিছু হয়েছে মা বুড়া বেড়া কো, তো বুড়া বেড়ার ওই জায়গা আর দেহি না কোনো জায়গায় দেখতে আসি না আমি মায়ের অনেক খালি সিলেটার জিগাইতেছি আমি কিন্তু মায় কান দেয় মায় কান দেয় আমার কিছু কয় না। তো যাই হোক মায়ে আমার এক পর্যায়ে থামাইলো, থামানোর পর ওই যে জেল গেটে ওই যে কোড়ে কোড়ে বাবারে উড়াইলো, উড়ানোর পরে 17 মাস যখন কোন উকিল আর ওই তো হ্যাঁ তো দালাল যে টাকাটা খাইলো ওই যে বাপ ডাকলো মূলত আর তার কাছে 15,000-30,000 দেয় নাই, 15,000 দিস আর 15,000 কাজ হইলে আর কি দেবো। তো যাই হোক ওই যে কোর্টে যে ম্যাজিস্ট্রেট যা জজ উড়ে না ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট নামার পরে আমি ভিতরে ডাইরেক্ট ঢুকে গেছি যে এই পিপির আমি আটটা ধরছি, পিপির আটটা ধরে কই ভাই আমার তো এই নিয়ে আপনার এই যে মানে লাঞ্চের পরে ওই আমার বাপের আর কি আসে আমি উড়াইবো ভাই আজকে 17 মাস এই কুমিল্লা একবার ভিখের হয়ে গেছিল আমার কিছু নাই, আমি তো জানি যে আপনার কারণ এই আসামি ভাই এর মনে কর 1.5-2 মাসও বাইরে আজকে 17 মাস আপনি আমাকে একটা ব্যবস্থা করেন। তো এই কয় তোমার ব্রেনের সমস্যা নেই, আমি কি না ভাই আমার তোমার ব্রেনের সমস্যা না কয় এই ধরনের কাম তো করে ভিতরে কয় ভাই আপনি আমি নিরুপায় করছি কারণ আমরা যেমন আমার মায় আর আমি যে বাইরে যদি একটা বিস্কুট খামো আমাদের সেই ধরনের পজিশনও নাই। তা কইতে আছে তুমি দাঁড়াও বাইরে যদি দাঁড়াও তোমার আমি ডাক দিলে তুমি আইও, তো ঠিক আছে আমার 10 মিনিট পরে ডাক দিলো কয় কালকে যদি 10,000 টাকা দিতে পারো তা কালকে তোমার বাপের ওই ডিস্ট্রিক্ট কেউ 1.5 হাজার দেওয়া হইবে।
কে বলছে এটা?
এটা পিপি বলছে মানে জজের পাশে যে
পিপি ইজ এ ভেরি পাওয়ারফুল ম্যান আই নো দ্যাট। হ্যাঁ
10,000 টাকা ওই ওইভাবে খুব মানে ওনা বলছি যে আমাদের একটা বিস্কুট খাওয়ার মতো মানে পজিশন এলে নাহলে বদনা টাকা এমন চাইতো ঠিকই আমরা জানো ব্যবস্থা করে শনিয়াকার থেকে ওনার সাথে থেকে আমার টাকা 10,000 টাকা নেওয়াইছি, নেওয়াইয়া পিপি দেওয়াইছি, দেওয়ার পর ওখানে ঠিক ওই জেল গেটে কাগজ গেছে, কাগজ গেছে এমন ওই উকিল আর কি ব্যস্ত গেল উকিল সই ছাড়া আবার দাবি নেবে না, যাই হোক আবার একটা উকিল ধরছি সইটি করে ওখান থেকে বাইরে এলাম। বাইরে না খাওয়ার পরে তো ওই সময় ওই সময় বাপের ধর্ছে তো ওই সময় প্রচুর হ্যাঁ এমন একটা মায় দিয়েছে রেবে
আপনার বাবার জামিন হয়েছে শেষ পর্যন্ত পিপিডি এর টাকা ঘুরে দেওয়ার পরে আপনার বাবার জামিন
হ্যাঁ জামিন হয়েছে
ওকে
ওখান থেকে বাইর করছি বাইর করার কারণে আমার বাপের লিয়া তো ওখান থেকে আমি আবার বাপের লাগার আইনি তা মায় আর বাপে যখন শনিয়াকরা আইলো আইয়া মনে করেন অনেক সপ্তাহ 10 দিন থাকলো থাকার কারণে আমি আবার বিভিন্ন দিকে ঘুরতে আসি যেমন তা ওই যে ওই সময় ভিতরে আমি আবার একটা হটলাইনে গেছি যে আমি গুলিস্তানে কিছু অকারেন্সে ঢুকছি আমি গুলিস্তান যে সেই সময় মানে ওই যে ব্ল্যাঙ্ক ডিক আছে একটা খারাপ সিডি ক্যাসেট ওইগুলো আগে ওপেনে বিক্রি হইতো তাই যে নোকিয়া 1100 যে সেট ওইটা মানে একটা কেসিং মানে ভালো সেট দেয় কেসিং ধরাই দেওয়া হইতো ব্যয়বহুল আর কি চালান চালানো বিশাল একটা লাভের ব্যবসা মানে এই ধরনের একটা কাজে জড়িত মানে এইটা কোন মানে এইটাও ফাঁকে ফাঁকে করতেছি মানে ওখানে একটা ভালো একটা গোডেল মানে তো আমার মতো পোলা হয়নি মানে 50,000 টাকা পর্যন্ত ডাক করছে যে এক নেতা নেবো আমার 50,000 টাকা দিয়ে আমার কিনে নেবো হের ওই ফুড আমার খাড়াইবো টাকা দিয়ে ইনকাম মানে আমার ওইভাবে দিয়ে দেবো এই রকম সিস্টেম। কিন্তু এই থাকে বাপের দেশে গেল তারপর কিন্তু আমার ভিতরে খালি আম সবকিছু বাদ খুব হইলো যে ওই ওই বেড়াটা যে একটা
30,000 টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে
না 15,000 টাকা টাকা না সেটা কোনো সাবজেক্ট না যে আমার মায় বাপ ডাকলো আর 55 থেকে 52 আমার একটা আইডিয়া বয়স তো কি করলাম, এরকম প্রায় ছয় মাস বছর গেল, কিন্তু আমার ছয় মাস বছর কিন্তু এর ভিতরে আমি কোনো টাকা ঘুষাইতে পারতেছি না। আমি কি করলাম, চাঁদপুর থেকে, চাঁদপুর আপনার ওই যে নাম চাঁদপুর বড় স্টেশন নাম আছে, ওইখান থেকে আমাকে দেশের এক পার্টির ঠিকানা পাই, যেমন পুলিশ নিয়ে আমি ওখানে বিপুল পরিমাণ গাঁজা আটক করি, তখন আমি আগের যে ফেস বা আগের যে চেয়ার আবার গুলিস্তান ঢোকার পর দেখা যায় আবার কোন ট্যাবলেট আবার মদ খাইতেছি, ওখানে মনে করো যে কমলাপুর টিটি পাড়া থেকে গেলান বটি সকালে পোলা মদ নিয়েই রাখতো, আমি কি করলাম, ওই যে সিসের একটা লোক আর কি, ওই যে বিভিন্ন এজেন্ট ইয়া ব্যবসা করে না, যে বিভিন্ন জায়গায় ঢিলার ওই যে সিস টিভি রাবি জাবি দেয় এইরকম সিস্টেমে, মানে কিছু কাগজপত্র নিয়ে তার বাড়ি আবার তার কিছু বাড়িটাও ছিল তার এলাকায়, মানে আমি অনেকদিন যাবত অনেক পুষ হলে অনেক সিস্টেমে তার বাড়ি আমি বাড়া নিছি, বাড়ানোর পর ওই জায়গার থেকে আবার ওই যে হাতিমারা একটা জায়গা আছে ওখান থেকে আরো বিশ মিনিট, তো ওখান থেকে আমি বাসা থেকে আমি ফজরে বাইরে যেতাম এবং আসতাম তার বাসা নয়টা দশটার দিকে, এবং আসার পর তার তার লাগে আমি আধা ঘন্টা দশ মিনিট সময় দিতাম, এবং আমি তার লাগে অনেক কিছু নিয়ে আসতাম, তার লাগে মানে এমন একটা ফান ফানের তারা ফালাইছি যে আমার একটু লেট হলো যে আমার আমার খবর লইতো বা কি সমস্যা হইলে আগে খবর লইতো, মানে এই ধরনের। তারা আমার একটা লোক দেখি যে দেখেন আমার তো বিপুল কিছু টাকা আছে, তা আমি হাতিমার ওদিকে কিছু পরিমাণ জায়গা কিনতে চাই, এই জায়গাটা আমি
এই লোকটা তো সেই লোকটাই,
সেই লোকটাই, কিন্তু সে আমার ফেসটা আমার ওই সময় মানে বডি ফিগার অন্যরকম সবকিছু
চিনতে পারেনি,
আমার চিনতে পারেনি। তো যাই হোক, আমি ওই জায়গায় হাতিমার ওদিকে আবার আমি চাইটা ফ্রেন্ড বানাইছি, তারাও মানে এলাকার ভিতর তারাও একবারে রং ভাই মানে মোটামুটি আর কি একটু হালকা হাসপাতাল সাহসী পোলা ভাই, মানে এলাকার ভিতরে একটু থাকে না ওই ধরনের, কিন্তু তাদের কাছে আমি এই ডিটেলসটা সবকিছু বাংলায় কইছি, এবং করার পর কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু আমি টাকা পয়সা নষ্ট করতেছি, ওই বলে মানে টাকাগুলো বহুত পাঁচ হাজার টাকা বহুত টাকাই টাকা পয়সা নষ্ট করতেছি। পরে বললাম যে ভাইরে, তা আমি তো এই জিনিসটা আজকে প্রায় বছর বারো মাস প্রায় এই বারো মাস এক বছর বেশি হইলো আমি তো বলতে পারতেছি না, তাই তোর আমার কোনো একটু হেল্প করবি, আমি তো এরম এরম তার লাগে তো প্ল্যান করছি যে বাইরে আমি তো ভালো পজিশনে আছি বা এই অবস্থা, আমি তো মুজে জায়গা কিনবো বা দেখলাম এইটাই, তারা কইলো তাহলে আমারে আমাকে চারজনা বিশ হাজার টাকা দেওয়া লাগবে। তো যাই হোক, আমি কই চারজনা বিশ হাজার না, চারজনা আমি পনেরো হাজার টাকা দিলাম, তোমার এই বাঘটা করে নাও আর কিছু এমন যেটা নষ্ট হয়েছে,
মানে প্ল্যান কি ছিল আপনাদের ওনাকে ওকে মেরে ফেলবে?
হ্যাঁ, ওনাকে মেরে ফেলাবো, আর এরা কারণ আমি সন্তান হিসেবে আমি জানি না, কিন্তু আমার কাছে এটা পরবর্তীতে এমন মনে গর্ব মনে হয়, গর্ব মনে হয় কি যে কারণ একটা মাস যাত।
ওকে ফাইন, আমি 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 সামনের দিকে যাই, স্টেপ বাই স্টেপ যাই, তারপর কি হলো, টাকা দিলেন? তারপর
ওদেরকে টাকা দিলাম, কিন্তু ওগুলো মানে ওরা আমার মানে ওরা আমার ডেট দিতেছে না যে তুমি এই মুরব্বি বা লইয়া ওই হ্যারে তো নিমু ওই জায়গায় মানে ওই জায়গা দেহানোর কথা কই আর কি, টাকা দেহানোর সিস্টেমের কথা করতে কইয়া ওই যে এক পর্যায়ে তাদের লোক একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল কি হবে যে একটা মূল একটা খুর আর কি, একটা খুন নিছি আর হইলো আমরা কষ্টিপ, এই যে চ্যাপদার আমরা কষ্টিপ আছে সাদা কষ্টিপ গুলো, তো একজন হইলো আর কি মুখে কষ্টিপ প্যাঁচ দেবো, প্যাঁচ দিলে মনে করেন মুরব্বী মানুষ চারজনের দলে আর কিছু করতে পারবো, মানে আমাদের আগে যে প্ল্যান ছিল, তো প্যাঁচ দেবো আর মানে যা কাম করা পুরোটা আমি করবো, মানে ওদের হইলো আপনার চারটা ধরো বা চারজনের ধরে বইব খালি, এইটাই মূলত কাম। কিন্তু হ্যারে ঠিকই প্ল্যান মতন সবকিছু মানে ওই জায়গায় নিছি,
আচ্ছা
নেওয়ার পরে মানে কথা ছেড়ে দেখাইতেছি এই জায়গা আর ওই হ্যাগর পার্টি বানাইতেছি বা এইরকম এই বুম মানে এই কাগজ শিকাগজ দেখাইছে ঘুরে ঘুরে, ওরা মানে মানে সাহস করতে আসে না, তারপর আমি মানে ডাকা দিতে আসি যে ইয়াকম আমি তো মুখে কষ্টিত প্যাঁচ দে, তা ঠিক ওই ভিতরে একজনের মুখটা কষ্টিপে প্যাঁচ দিয়ে লাইছে, প্যাঁচ দেওয়ার পরে আমি কি করলাম মানে খুঁড় দিয়ে টান দিছি, টান দেওয়ার কারণে যে নিজের ভিতরে একটু ভয় ভয় লাগে কেমন জানি একটা হিমশিম
লাগে, কি আপনাকে ও চিনতে পারেনি যে
তখন আমার চিনতে পারেনি, তখন বন্ধু
খুঁড় দিয়ে পোস্ট আপনি কোথায় দিলেন?
একটা পোস্ট দিছি মানে চাইছিলাম যে এই জায়গাটা দিতে, একটা এই এইটা তো কাটলে তো জানি শেষ হয়ে যায়, কিন্তু পোস্টটা লাগে এই সাইডে,
এইরকম ভয়াবহ ঘটনার মধ্যে বসবাস করি, অফকোর্স করি, এবং একই ঠিক এই সমাজে যেমন শ্রদ্ধেয় ব্যক্তি আছেন, ভালো মানুষ আছেন, যদি ভালো মানুষ শব্দটা উচ্চারণ করলে অপোজিটটাও বলতে হয়, সেরকম মানুষও আছেন, কিন্তু একটা কথা ঠিক, প্রত্যেকটা মানুষই রেসপেক্টেবল, প্রত্যেকটা মানুষই সম্ভাবনাময়, একজন মানুষ আজীবন খারাপ মানুষ না,
একজন মানুষ আজীবন ভালো মানুষ না, ভালো মন্দ মিলিয়েই মানুষ। এবং এই মানুষটাকে ভালো রাখার জন্য সিস্টেম প্রয়োজন হয়, নইলে এই মানুষ কতটা বিভৎস হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, কতটা রূঢ় হতে পারে, কতটা অমানবিক হতে পারে, অচিন্তনীয়। ছোট্ট একটা বিরতির পর ফিরব, মাত্র দুই মিনিটের ব্রেক।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমি আজ কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে সবুজ কনফেস করছে। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kibriya.rj পেজটি আছে আর জে কিপ্রিয়া নামে। ওখানে লাইক দেবেন এবং আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে ওই পেজটিতে। প্লিজ গো দেয়ার এবং তাহলেই বুঝতে পারবেন লাইক দেওয়ার পরে যে কি সারপ্রাইজ। হ্যাঁ বলুন।
পরে ওরা স্যার এদের মানে দৌড় দিল, ওরা মানে তো সাহসী মানে ওই ব্যাপারে মানে ইয়া পালো না। তবে আমি হচ্ছে নিজে হিমশিমের ভিতরে মানে ওই জন্য তো একটা গড় গড় কেমন একটা আওয়াজ পাইতেছি আর কি। কষ্টিক পেসটা যে মানে ওই হিজে ইটাও তো নাই, তোর বয়স টাইপের আমার আইডি আর কি, 5 বছর মতো বয়স তো কম না। তো আমি দৌড় দিব না কি করি, তো আমি আবার এক্সচেঞ্জটা ইয়া করি। তো এই অবস্থা যদি হয় তাহলে তো আর কি হইলো, তো আমার এত কষ্ট গুলো করে কোনো কিছু। তো যাই হোক, পরে আমি এক পর্যায়ে চুল ধরে পিছনে হালাই, ঠিক আমি এই জায়গা দুই তিনটা পোজ দিই
কলার মধ্যে।
হ্যাঁ
ওই সময় তো ওর হাতটা ব্যথা ছিল না, ও
না হাত ব্যথা ছিল না, কিন্তু ওনার শরীরে অতটা শক্তি ছিল না, একটু বয়স্ক ছিল। তো বয়স্ক ছিল আর এই পোস্টটা দেওয়ার কারণে এই সাইডের রক গুলো সম্ভবত ইয়া হয়েছিল আর কি, ফাঁক হয়ে রয়েছে। এটা আমি শুয়ে দেখতেছি,
পড়ে গিয়েছিল মাটিতে, পড়ে গিয়েছিল নাকি?
না না মানে একটু ধরে না চিন্তা ভাবনা করতে, ওরা মাটিতে পড়ে নাই মানে তারা উড়ে ঘুরে মানে হেল হিদেই থারাই আলাইছে মানে কোন দিকে দৌড় দেবে কি মানে বাঁচালে।
আপনি যখন এই কাজটা করছিলেন তখন কি আপনি বলেছিলেন যে কেন আপনি এই কাজটা করছেন?
না 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 আমি ওগুলো কিছু মানে ওগুলো করার মতো কোনো ইয়ে দর কিছু কই না আমি, মানে আমার টাকা গেলো তারা আমি কোন সময় মারে মানে ইয়ে। আর তারা তো চারজন গেছে এই, তা যাই হোক আমি শুনতে তার পিছনে হালাই, কারণ শরীরে তেমন শক্তি ছিল না। তো ওই সময় শরীরটা মানে একটা অন্যরকম স্পিড মনে হয় ওরকম 2-10 জন কিছু না। তা যাই হোক আমি এই
কাজটা করার আগে কি নেশা করেছিলেন?
হ্যাঁ না ওই সময় নেশা প্রচুর পরিমাণ ছিল। আমি ট্যাবলেটটা আমার কন্টিনিউ ট্যাবলেটটা অনেক মানে কন্টিনিউ, কিন্তু আমি গাঁদা জিনিসটা একটু ঘৃণা করতাম, গাঁদা জিনিসটা মানে আমার ইমেজ মানে নর্মাল করে লাগতো, সেই জিনিসটা আমি ঘৃণা করতাম।
ওকে
কিন্তু ট্যাবলেট আমার কন্টিনিউ ছিল।
তো আপনি কাজটা পোস্টটা দিলেন, দেওয়ার পর কি করলেন?
পোস্ট দেওয়ার পর না হ্যাঁ মনে একটা গড় গড় একটা আওয়াজ পাইলাম, আপনার সেই ওই জায়গায় পুরো রইলো, কিন্তু ওই মুখটা বান্ধা কেন কোনো আওয়াজ তো হয় নাই। তো টাইমটা একটু সন্ধ্যার পরপর টাইমটা হয়েছে। তো
এটা কোথায়? এটা
এটা জায়গাটা
কি জায়গাটা বলতে চাচ্ছেন না?
না তবে কুমিল্লার ভিতরে,
কুমিল্লার ভিতরে। ওকে তারপর
দেখ ওয়ান দিকে, তবে আমি আবার ব্রেনটা মানে কেমন জানি মানে ওই যে রক্তগুলা বা ওই যে ঘাড়ে ইয়া আঁকড়ে ইয়া রয়েছে মানে ওইগুলো দেখে আমার তো কেমন। তা আমি ওই জায়গাতে মানে ঠিক গেরিলা যান না যায় না বা সেনাবাহিনী যে আপনার যুদ্ধ করে যান না যায় না, ঠিক ওইভাবেই আমি যে কই গেছিলাম থেকে। তা আমার মনে পড়ে যতটুকু আমার আইডিয়া, আমি ভারতের ভিতরে মানে ওখান থেকে ভারত পাশাপাশি।
ওকে আপনি ওখান থেকে পালালেন এবং আপনি নিশ্চিত হয়েছিলেন যে মানুষটা মারা যাচ্ছে?
হ্যাঁ এটা নিশ্চিত আমি।
ওকে
এটা নিশ্চিত যে সে মারা গেছে, এটা নিশ্চিত, কিন্তু পরবর্তী আমি কিছু জানতাম না। আমি ওদিকে সেন্স মানে ওই অবস্থায় আমার তোর এমন কোন দিন নেই যে 10,000-15,000-20,000 ধান্দা না হইতো, তো তুই এমন এখন এই সেই এই সেই। তো ওই আস্তে 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 আমরা যে নবপুর একটা হোটেল আছে ওই হোটেলটায় তো কন্টিনিউ আমার এক বড় ভাই, বড় ভাইয়ের ফের আমি একটু ইঙ্গিত ভাবে কইছি যে বড় ভাই আমি তো যাই একটা বড় ধরনের অকারেন্স করছি, এটা আপনার আমি বলতে পারবো না, কিন্তু আমি মানসিক ভাবে দুর্বল আছি, আপনি আমার একটু রিল্যাক্সের ব্যবস্থা করেন। কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে বা রিল্যাক্স করতে পারি, পরবর্তীতে আমি কেন কোনো চিন্তা নেই, আপনি আমার লেগে যতটুকু করবেন এর 4 গুণ আমি করবো। তার মানে এর মাঠে আশ্বাস দিচ্ছি। ঠিক নবপুর আমার একটা আলু বাজারের না একটা হোটেল লয়ে দিল কন্টিনিউ মানে ওইনে প্রায় মাসখানেক, এবং মদ বা যাই দরকার হয়নি যাই দেখ মানে সব ধরনেরই আমার অনেক করে দিল। আস্তে 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 মানে মানসিকভাবে নিজে সম্পূর্ণ আবার সুস্থ হইলাম। তো যাই হোক এই বজায় গেল, তারপরে আমার বাপে আমরা দেশে গেল, দেশে গেল। তো আমিও মনে করেন এইটাও মানে এইটা কন্ট্রোলে রাখিয়ে দিচ্ছি আর কি, মানে এইটা আমি চলার লেগে রাখছি, এটা দিয়ে আমি মানে সুন্দরভাবে চলতেছি, বাড়ি ঘরে যাইতে চাইতেছি। এর ভিতরে রায়ের বাপ আমার এক চাষি আছে, মানে চাষি হেরাবার একটা আত্মীয় আত্মীয় লাগে, এই আত্মীয় মেয়ে একটা মানে জেসমিন নাম, জেসমিন নাম দেয় মেয়েটা, খুবই সুন্দর, খুবই সুন্দর, চঞ্চল ছিল এবং বয়সা অনেক কম ছিল। মেয়েটা আমার পছন্দ হচ্ছে, পনেরো পরে দেয়া যায়, এক পর্যায়ে বাদ দইয়া আমার বাপে মায় বাইয়া মায় না বাপে আইলো, আবার চাচারা মিলে সবাই মানে বিয়াটা দিল। বিয়াটা দেওয়ার কাপরে মোটামুটি সংসারই করতেছি করতেছি করতেছি, পরে ওই মেয়ে নিয়ে দেশে গেছি, দেশে যাওয়ার পর মেয়ে বিভিন্ন সচাতরি করতেছে, এক পর্যায়ে মেয়ে মানে বাধ্য হইয়া বাপের সামনে আমি টাকা আনতে বাধ্য হয়েছি, বাধ্য হয়ে মিলিয়ে দিবা কাছি প্রায় হেরা আড়াই দুই আড়াই লাখ টাকার মতো ঋণ হইলো। পরে যাক সংসার হ্যাঁ আছে, যাই আই নিজেরা মোটামুটি যা কামাই, কারণ একটু মাঝখানে ব্যবসা করছিলাম রায়ের বাগে, মানে যার ব্যবসাটাও করছিলাম মোটামুটি একটা ভালো হওয়ার চিন্তা ভাবনা মানে নিজের ভিতরে নিলাম যে নিজে একটা ভালো হবো বা এটি করবো না। কিন্তু ওই গুলিস্তানে ওই লোকগুলো আমার ঠিক তারাইতেছে, ওই লোকগুলো আমার টানতেছে, কারণ তারা আমার ব্যয়বহুল লাভ আমার দিয়া। কিন্তু এক পদার সংখ্যাটা করতেছি, হেরা কি করলো ওই জায়গার থেকে প্রায় দুই আড়াই লাখ টাকা ঋণে গেল, মিরা ইয়া কামরাঙ্গিচর পলায় গেল, কামরাঙ্গিচর পলায় গেল। আমি ওই জায়গা থেকে কামরাঙ্গিচর গেলাম একলগে, কারণ এমন হয়েছে যে আমি জেসমিনি এমনটা ভালোবাসি যে ও যাই করে হেডি আমার কাছে ভালো লাগে। এবং একটা সন্তান মানে আমার ছেলের নাম আলিরাস, মানে খুব সুন্দর পিঞ্চের মতো একটা সন্তান আছে, আলিরাস নাম, তা করে রাতের দিকে ছায়া মানে টোটাল খুব ভালোভাবেই আমি লালবাগ ইয়া বই আমি অনেক পরিশ্রম করি, আমি রিক্সা বন্ধ চালাই
ওই সময়টা থেকে। আপনি মানে নেশা সব বন্ধ করে দিলেন?
একটা টোটাল নেশা বন্ধ, মানে নিজে ওই সন্তানের দিকে ছায়া, মানে আমি খুব খুবই খুশি যে আমার মনে হয় যে আল্লাহ একটা সুখের একটা ভালো ইয়া দিছে, মানে এই একটা সুযোগ, এই সুযোগটা আমি ঠিকই হাতে কাজে লাগাইতেছি। তাহলে যে এক পর্যায়ে মানে সংসারিক আমার বিভিন্ন ভাবে জোগাড়ি করা, যেমন এরকম ইনকাম সোর্স নাই, আর আগে যেরকম আমি সংসারটা চালাইতাম এটা চালাইতে পারতেছি না। যাও এক পর্যায়ে কি করলো, এই মাইয়া লোকের লাগে ওই না একটা লোকের লাগে পরিচয় হলো, বিদেশ পাঠাইবো।
আচ্ছা
বিদেশ পাঠাইবো, এই আমার লোকে মানে কেমন একটা দূরত্ব দূরত্ব ভাব, আমি এবার নিউজ পাইছি যে বিদেশ যাই, বিদেশ আমি তো কোনো অবস্থায় বিদেশ পাঠাইতে রাজি না। তোরা বাচ্চা তখন ছেলেটার বয়স মনে হয় চার সাড়ে তিন বছরের মতো আর কি, একটা আইডিয়া আর কি বয়স। তো ওই ছেলেটা কি করলো, ওই ছেলেটার সাথে মানে বিভিন্ন দিক ওই পাসপোর্টের লেগিয়া, যেমন যে এই রায়েরবাগ ওই যে পাসপোর্ট অফিস এই জায়গা, তারপর ওই যে সিঙ্গার এই যে ট্রেনিং এর লেগিয়া মানে নানান দিকে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু আমার বিভিন্ন সদস্যদের আমার বিভিন্ন জায়গায় পাঠাতে বা ওর একটা আমার আড়ালে আর কি। কিন্তু ওর প্রতি দুর্বল ছিলাম যে ওরা আমি এতটাই ভালোবাসতাম যে আমার যা কইতো আমি ওইটাই করতাম,
ওকে
যা কইতো, এবং ওর বাপ মায় ওরা দিয়ে আমার সবকিছু ব্যবহার করাইতো, এবং আমি আমার বাপ মা আত্মীয় মানে টোটাল কিউরিয়া অন ফিলিন আমি।
আচ্ছা
খালি একমত নেই, দেখো এক পর্যায়ে মানে সবকিছু কমপ্লিট হয়ে গেল, সৌদি গেছে, দুই দিন আগে আমারে হঠাৎ কি করলো একটা কাগজ দিয়ে দিল, আমি কামরাঙ্গিচর ঠোটার থেকে মানে আমি গিয়েছিলাম আসছিলাম বাবুবাজার।
কিসের কাগজ এটা?
ডিভোর্সের কাগজ,
কোনো কারণ ছাড়াই।
কারণ হইলো আমি বিদেশ যাওয়া তো কোনো অবস্থায় রাজি না, আর ওই যে পরবর্তী দিন ওই যে ছেলেটা ছেলেটা তার একটা একটা সম্পর্ক সম্পর্ক মানে আর ওই ছেলেটাই পরবর্তীতে দেখা যায় বিদেশ করানো সবকিছু সব নিজেই করলো।
পরবর্তী করেছে মানে ওই সময়টাতে অন্য একটা ছেলের সঙ্গে, ওই সময়টার সাথে আপনার ওয়াইফের অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে সেটা আপনি জানতেন আগে থেকে?
কিন্তু জানতাম না, ওইভাবে জানতাম না, কিন্তু ছেলেটা আমার শ্বশুরের লাগায় কথাবার্তা কইতো, বসতো, ঘর ইয়া করতো, কিন্তু ওই সময় আমি এই দুর্বল ছিলাম যে আমি ও যাই করতো
আপনি সেটাই বিশ্বাস করতেন,
সেটাই বিশ্বাস করতাম।
দুদিন আগে ডিভোর্স দিয়ে দিল, তারপর
দুদিন আগে একটা কাগজ দেওয়া দিয়া কি করলো, ওদিকে হেরা মানে জিনিসপাতিও গটর ঘুষে ওদিকে হাজারিবাগ না কই যে নিয়ে গেলগা। আর ও তো দুদিন পরে মানে এতে বিদেশ গেল, আমি এবার কি করলাম, আমি এবার পাগল মতো আমি এবার বিষ কেমন জানি আমি বাদ গেছি ওই দিনকে রাত্রেই, আমার পেন্ডে কোনো কাম করে না, আমি যে দেশে এবার আইনা আবার বিষ এক বোতল লিয়েছি আবার সেইটা মানে খাইছি, খাওয়ার কারণে আমি আবার ওখান থেকে আমার মিরপুর আবার হসপিটালে নিয়েছি, মিরপুর হসপিটালে নিয়ে তো আমার কিন্তু আমার ওয়াশ টস করছে করে মনে করেন দুই দিন পরে আমার এনতে রিলিজ দিয়েছে। তো আমি কি করলাম, আমি আবার মানে নিজের ব্রেন নষ্ট হয়ে গেল, আমি প্রায় এগারো দিন দশ এগারো দিন মানে ছিলাম, আমি যে সায়েন্স ক্লাব নিউ মার্কেট এইসব জায়গায় মানে রোডে ঘাটে আসছি নাকি, তো এরকম আস্তে আস্তে মানসিকভাবে আমি ওই বাবুবাজার ব্রিজনে আবার ট্রলার দিয়ে আমার মোবাইল মানি ব্যাগ মানে যা যাবতীয় সবকিছু আসলো সব আমি নদীতে হালাই দিছি। নদীতে হালাই দেওয়ার পর কি হচ্ছে আমি সেটা সঠিক করতে পারবো না, মানে আমি পরবর্তীতে আমি এই যাত্রাবাড়ি আই আইয়া মনে করেন হয় না, আমি প্রায় পনেরো বিশ দিন না দশ দিনের মতো মনে থাকি সুস্থ। কিন্তু আমার যে ফুবার ফোন দেয় আমি ফুবার মানে কই যে আমি আছি কামরাঙ্গিচর,
ওকে
আমি যে ফুবার ফুবার ফোন দিকে কামরাঙ্গিচর, যাই হোক মানে নিজে হিমশিম আছি যে মানে যা মনে কি হারা, তো আমার আগে দেখ কিন্তু এই ফুবার আমার যথেষ্ট ভালোবাসত, কিন্তু ফুবুরা ফুবুরা মাথা গরম ছিল, কিন্তু ফুবা আমার খুব ভালোবাসত।
ওকে,
এক পর্যায়ে ফুবা আমারে ফোন দিল, ফুবার কাছে আমি গেলাম। যাওয়ার পর ও তার আগে একটা কথা বলে গেলাম, যে ভুলে গেলাম যে আমার বাপে যে ওই যে ইয়া ধরা খাইলো, তো ওই সময় র্যাবে যে এমন একটা পজিশন এর মাঝখানে, এই বউ থাকালিনি, বউ থাকালিনি, তার এই যে বাডেনে, এই যে শাহবাগ বাডেনে ভর্তি করে, কিন্তু চার মাস আগেই তারে বরিশাল টাউন থেকে ডাক্তারে মানে রেড দিয়ে দেয়, মানে তার ভিতরে মানে কিছু থাকে না, সব সব নষ্ট হয়ে যায়।
আমার বাবার
হ্যাঁ
ওকে
কিচ্ছু থাকে না, সব নষ্ট হয়ে যায়। পরে শাহবাগ আনছে, শাহবাগ আইনা পরে এক দুপুর না একদিন মনে হয় আমার আসল পরে রাত্রবেলা হ্যাঁ মারা যায় বাপে। কিন্তু বাপ এটা আমি কোথায়, কিন্তু বাপে যে মারা গেল, কিন্তু আমার বাপের প্রতি একটু মানবতা বা এক ফোঁটা পানি বা একটু মনে হইলো না, আমি হসপিটালে গেছি আমার এই ছোট সন্তানটা নিয়ে গেছি, কিন্তু আমার বাপে আমার দিকে এক নজর মানে ইয়ে টেবিলে বহা আসলো, মানে এর আইসিও তো নেব না কি, কিন্তু আমার দিকে চাইছিল, কিন্তু আমার লক্ষণ কথা, কিন্তু আমার এটা কোনো অনুভবই হয় নাই বা হ্যাঁ আমার লক্ষ্য কথা কইতো না, কিন্তু বাপের লাগেও আমি অনেক বড় বড় খারাপ আচরণ বা অনেক কিছু করছি বা হ্যাঁ করছে না করছে সেটা আমি বলতে চাই না, কারণ যাই হোক আমি বাপের কাছে আমি নিজেও একটা অপরাধী কোনটা, যে আমি মনে করি বাপ বাপ সবার ঊর্ধ্বে, বাপ মায়ের এর রক্ত আমার শরীরে, কিন্তু আমি বাপ মা খারাপ করুক ভালো করুক সেটা বড় বিষয়, আমি সন্তান হিসাবে আমি বাপ মার লাগে কত ভালো করছি, এই বিষয়টা আমি মানে আমার দৃষ্টিতে মানে কুইতেছি। আর এই ঘটনা আমি আমার বাপের ব্যাসে নিয়ে গেলাম, দেশে নিয়ে যাওয়ার পর মারি মুড়ি দিলাম, কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এলাকার কিছু মানুষই কইতে যে আমার বাপে জানাজা পড়াইবো না, মানে কিভাবে আমি মানে নিজে মানসিকভাবে এতটা এতটা মানে নিজে কোনো হিজে থাকতে পারতেছি না, মানে এলাকার মানুষ কিছু কইতে আসে, তবে ওই না একটা হুজুর আছে ফারুক হুজুরের নাম, সে আমার বাপের আবার ভালোবাসত।
আচ্ছা
দেখ এক পর্যায়ে হ্যাঁ পড়াইছে পড়াইয়া
মানে মানুষ জানাজা পড়বে না এরকম একটা সিচুয়েশনে চলে গেছে,
না জানাজা পড়ে মানে ওই ভিতরে একটা চেয়ারম্যানে ভাই এলাকার চেয়ারম্যান ভাই হেইগুলো যে এই লোকের জানাজা পড়া যাবে না, মানে এরকম একটা হুজুরে একটা সংবাদ দিয়ে দিল, কিন্তু হুজুর এইটা আবার ফ্ল্যাশ করে দিল।
ওকে
ফ্ল্যাশ করে দিল, কিন্তু এটা মানসিক কষ্ট মানে যাই হোক ভাব তো এমন হয়ে যায়, মাড়িমুড়ি দিলাম, মাড়িমুড়ি দিয়ে আমি অনুষ্ঠানের সময় এন্ড হেরা আমার চাষারা আমি আমার দুই চাতার উপর আমি বুঝতে পারতেছি না, আমার মায় আমার চাষায় যদি বাপ মারা যায় তাহলে এখানে বাপের যদি খাওয়ানোর খরচা দেয় কোনো অনুষ্ঠান আয়োজন করা হয় সে তো কোনো সন্তান কোনোদিন নষ্ট করব, কিন্তু আমার দুই চাষায় আমার মায় মানে এরা কইতেছি কি যে আমার বাপের যে একটা বরদান অনুষ্ঠান করব, কিন্তু এই অনুষ্ঠানগুলো তো আমি নষ্ট করে এলাম, খাওয়ানগুলো নষ্ট করলাম, মানে এই ধরনের একটা অপবাদ মানে সবাই আমার সামনে দিতে
মানে আপনাকে কেউ মানে দুই পয়সারও দাম নেয় না,
মূল্য করেই না টোটালি, কিন্তু আর এই ধরনের অবধ মানে আমি নিজে মানসিকভাবে খুব আহা এটা কেমন কথা, আমার বাবা একটা বড় অনুষ্ঠান করবো সেইটা আমি নষ্ট করে এলামো। যাই হোক এক কথা কি করলো মনে করেন যে 20-30 জন মানুষ খবর দিয়ে মানে মোটামুটি একটা ছোট ছোটোখাটো একটা অনুষ্ঠান করিয়া মানে মিলাদ করা দিয়া দিল গেল গা। ওখান থেকে আবার গেলাম বরিশাল কাউন্যা একটা জায়গা আছে, ওই জায়গায় একটা কাজের জন্য গেছি, ওই জায়গায় কাজ করতেছি কাজ করতেছি কাজ করিয়া ওখানে মানে আমি যদি বাড়িতে আমি এর ভিতরে কি করলো ও ওর বাপেরও ফোন দিয়া বরিশাল থেকে মানে আমার বুয়ারি বাসা সহ আর বাপে আর কি কামরাঙ্গি সব লুয়ে আইলো, লুয়ার পরে আমি ওই যে কাউন্যা ওই যে জায়গায় থাকতাম ওই জায়গাটা আবার ওই যে আমি যে দোকানে চারা খাইতাম ওইখানে আবার কয়েকটা সিনটেজের মানে এলাকার খুব নাম করা ওরা ওই যে মোটর সাইকেল এটা সেটা খুব সিনটেজ করতো, তা আমি এটা জানতাম না। পরে এই ঘটনার কারণে আমি বাড়ি আয়া করি, আয়া পরে শুনি যেরম এরম আমার শ্বশুর আমার বউ লুয়ে গেল, লুয়ে গেল তো আমার আবার কিছু পোশাক আশাক ওই জায়গায় বরিশাল কারণে যে জায়গাটা ওই জায়গা আসতো ওই জায়গায় আমি দেখে তো বিকেল টাইমে আর কি বরিশাল থেকে লঞ্চ উঠবো, আমি লঞ্চ উঠবো ওই জায়গায় গেছি, যার পর কারণে ওই যে হঠাৎ কি করলো এক দেড়শো মানুষ আমার ঘিরে লাইলো, ঘিরা মানে যে যেমন পাতাতে আমার মারতেছে
এক দেড়শো মানুষ
মাইরে আমার একটা ক্লাবে আমার আটকাইলো, আটকে দিয়ে পুলিশ মিশিয়ে খবর দিল থানা দিয়ে দেয়, থানা দিয়ে দেওয়ার কারণে আমি বরিশাল আমাদের ওইনে একজন অনেক বড় ধরনের ক্রাইমিন লোক ছিল আর কি, সে আর কি বরিশাল জেলে ছিল, বরিশাল যাই পরে হ্যাঁ পাইছি, পরে হ্যাঁ আমার ভিতরে অনেক সাপোর্ট দিল, পরে ইয়া দিল, পরে হ্যাঁ আমার ওয়ান থেকে হ্যাঁ একটা শর্ত দিয়েছে আমার শর্ত দেওয়ার কারণে হ্যাঁ আমার খুব দ্রুত বাইট করলো, বাইট করার পর কারণে ওই প্লটারে আমি আবার মানে নেশা তো কন্টিনিউ মানে এমন ধরে করতেছি মানে নিজে হিজে রাখতেছি না, পরে আমি ওই প্লটারে দিয়ে আমি একটা খুঁট দিয়ে এই এম থেকে মানে এই পর্যন্ত টান দিই,
কোন কোন প্লটারটা
ওই যে ওই
মানে আসল যে প্লটারের কারণে আপনাকে ধরলো
আমার যে এইভাবে গণমাইটা দিল বা আমার এই যে জেলে যে যাওয়া লাগলো
ওকে
মানে এই এম থেকে এই পর্যন্ত একটা খুঁট দিয়ে
কোনো কারণ ছাড়াই মানে জিজ্ঞেস টিজ্ঞেস করা ছাড়াই
না,
ও তো আর আপনাকে ধরাই দেয়নি
না ধরাই দেয় নাই, কিন্তু ওই যে আমি কত হইলো ও যাই হোক আমি এটা বুঝতে পারিনি, কিন্তু ওরা আমার এক ধরনের বড় অপরাধ লোকটা আমি যাই না খুব খারাপ অবস্থায় পড়তে যাই উনছি, পরে যাই উল্লাগে আর একটা পোলা কি করলো ওই যে বাসের দোকানে দাওয়া আসলো তেড়ে দিয়ে আমার প্রায়
আপনার হাঁটু নিচে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে আপনি মাইক্রোফোনে আসুন। হ্যাঁ 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 আমি দেখতে পাচ্ছি পায়ে একদম ক্ষত বিক্ষত দাগ।
হ্যাঁ ওই অবস্থায় আমি
বিরতি নেবো, আপনি বাসে উঠে গিয়েছেন, বাসে ওঠার পরে কি হয়েছে সেটা আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতির পর আমরা ঘটনার শেষ ভাগে ফিরছি।
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
প্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আরো একবার, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। কথা না বাড়িয়ে গেস্টের কাছে আমি আবারও ফিরতে চাই। জি বলুন। তারপর
পরে ওখান থেকে আমি ওই যে গাড়িতে উঠে, গাড়িতে উঠতে আমি আবার রিটার্ন কোনো বাড়ি যাই না, ওখান থেকে আবার যেমন আমি এগুলো পাওয়াটাও সবকিছু আমি নিজেই বান্ধি, নিজে ওই যে সাদা ওই যে ফার্মেসিতে বেছে না যে পাঁচটা করে ইয়েগুলো, ওগুলো দেয় প্রচুর পরিমাণ টাইট করে বান্ধি রক্ত, আর রক্ত প্রচুর পরিমাণ গেছে, তারপরও যাই হোক শরীর অবস্থা ওইটা নিজের হয়ে যায় হৃদয় নাই। পরে আমি উঠলাম ইয়া লঞ্চে, ওই যে পারাবত লঞ্চে, পারাবত নয় লঞ্চে, বরিশাল থেকে আর কি, বরিশাল লঞ্চার থেকে উঠলাম। উঠার পরে রাত্র প্রায় নয়টার দিকে আমার পাশ দিয়ে মানে একটা আমার মতো আমার একটু হালকা ছোট হইব একটা পোলা, তো পোলাটা একটু বিকেলাস টাইপের লাগলো আর কি। পর ও কি করলো, তো আমার কাছে একটা মোবাইল ছিল, মোবাইল আর আমার কাছে এক দেড়শো টাকার মতো ছিল। ওই রাত্রে ঘুমের ভিতরে আমি তো ক্লান্ত হই, যে আমার যে শরীরে রক্ত মক্ত এইগুলো মানে, আর লঞ্চের ভিতরে মানে যেই দেয় না দেয় মানে সবাই আমাদের বিকটভাবে একটা চায়, মানে কেউ কোনো মানে জিগেই তো সাহস পাইতেছে না। আর বৈশাল যা জানো উচিত মনে করি বৈশালের পোলা বা টাউনের পোলাই বা বর্তমানে কোনো ক্রাইম বা এই ধরনের মনে একটা আইডিয়া কথা, কেউ কোনো আমার জিগেই সাহস পাই। আর দেখা যায় আমি দুই সিট পরে কয়েকটা মাইল উকলিয়ে বসে হেরাও মনে করেন যে অন্যদিকে গেল গা, এর মাকে পরিস্থিতি। তো ওই স্যারটা থাইকা স্যারটা মনে হয় স্যারটা তিনি সাবানি করতো, শরীরে খুব দুঃখ। তারপর নিজে নিজে স্ট্রং স্ট্রং মানে ওই সময় কিছু মনে হইতো না, ওই যে ট্যাবলেটের কারণে মানে নিজে নিজে খুব স্ট্রং মনে হইতো, ওই যে কাড়া ফাড়া দেয়া যেরকম টান লাগলো রক্ত কিছু পটাছে, তাও যাই ওর উপরে কেবিনের পাশে বাথরুমের এক কোনা দিয়ে যায় বয়ে এসে ওর ব্যাগের ভিতরে। আবার একটা যে মোটরসাইকেল চালায় না ওইগুলোর একটা চেইন আসলো, চেইন আসলো আর ওর ব্যাগের ভিতরে প্রায় আট নয়টা মোবাইল, আট নয়টা মোবাইল, বিভিন্ন ধরনের মোবাইল, নোকিয়া এটা সেটা মানে অনেক ধরনের মোবাইল, ওইটা লইয়ে ওরা আবার আস্তে করে লই আমি ওই যে নিচে আসি, নিচে সিডে আসি। আবার বললাম যে আমার মোবাইলটা বাইরে ফিরে দিই, ভাই আপনার এই মোবাইলটা আপনার লইয়ে যান এইটা। তারপর আমার আবার ওই যে মোবাইল দিকে নজর গেল, ওই চেইনটা দিয়ে ওরে এতটা মাইর মারলাম, একটা মায়ের মারার পর মনে করেন যে ট্যাবলেটের মানে এমন একটা ইয়া, আমি ওর কাছে আর 5000 টাকা দাবি করি, কিন্তু আমি এইটা বুঝি না যে ওর মোবাইলটি সব রাখলাম, ওর সমস্ত শরীর মরতে গেলে চেইন দিয়ে মাইরা লঞ্চের ভিতরে আনছে আমাদের সব দেখতে আছে, কিন্তু সব দেখতে আছে চোর, কিন্তু এর লিগে আর কেউ কিছু কইতে পারছে না, আর আমার পরিস্থিতি দেখতে আছে। এক পথে কি করলো আমাকে সুইটে দিয়ে ছাদে গেল, ছাদে গেলাম আমার কথা হলো আমি তো আমার টাকা নিয়েছে কিছু, আর আমার কথা হলো মোবাইলটা কিছু ক্যাশ টাকা লোমো আর কি। যাই হোক এনে গেল তোমার রাইট মনে হয় চারটা সাড়ে চারটা বাজে পদ্মার, মনে হয় পদ্মার ভিতরেই খেলাকার পিছনে সাত থেকে একটা উপরে থেকে নিচে লাভ ছিল, তবে আল্লাহ জানি না বাইকে আছে কিনা মস্তে। যাই হোক আমি নিজে অনেক অনেক টানা অ্যাডনর্মাল হয়ে পড়লাম, যাই খুব ভাবে ঢাকা আইলাম, মোটামুটি ঢাকা এনে আইলাম খুবই সাহেব, মোটামুটি চিকিৎসা নিলাম, চিকিৎসা নিয়ে মোটামুটি একটু সুস্থ হইলাম। সুস্থ হওয়ার পর এই মনে করেন আমার জীবনে একটা অভিশাপ লাগলো, আর বর্তমানে আমি একটু ভালো নাই ভাই, আমি আসলে মানসিকভাবে একটু ভালো নাই। আমি যাই হোক এই যে ফুবাই আমার এই যে ফুবার এনে আমি কদিন এই যে এই সংখ্যাটা ভাঙা কারণ আমি ফুবার লাগে অনেক
আপনাকে সেকেন্ড ওয়াইফ ডিভোর্স দিয়ে
কাগজ পাঠা দিচ্ছে
কোনো বাচ্চা কাচ্চা
না না, এখানে আমার সাথে আমার ঘর হয়েছে প্রায় মানে ছয় সাত দিন আর কি, ছয় সাত দিন ঘর হয়েছে, তাও ওদের ওদের বাড়িতেই আর কি।
ওকে
উড়ে নেয়, উড়ে দেবো কোরবানি পরে আর কি, কথাবার্তি সব জন্য কোরবানি পরে কিছু মাছ আনা দিয়ে এইভাবে উড়ে দেবো আর কি। কিন্তু এরপরে এই ঘটনার পরে আমি আমার ফুবার সাথে মানে কিছু বুঝতে পারছো মানে ব্যবহার তো ভালো করতেছি না, কিন্তু ফুব আমার অনেক একটা ভালো মানুষ। যাই হোক, এই আজকে সকালে এই হসপিটালতে আইলাম, হসপিটালতে আওয়ার পরে আবার এই আপনার এই জায়গায় আওয়ার আগে একটু আগে আমি আবার ফুবারের কাকানা ঢুকছি। তো ফুবার কাকানা ঢুকছি, আমি আবার একটু আংশিক কিছু কাম করতেছি, ফুবার আমার অনেক কিছু কইতেছে যে কাকানা লাগবো না বা করিস না তুই বাইরে এই যে হ্যান ত্যান, কিন্তু কইলেও জানি ফুবার আমার প্রতি মানে একটা অন্যরকম অনেক কিছু জানে, জানি না মানে যে এই ফুবার কাছে আমি যদি অনেক আগে আইতাম তাহলে হয়তো আমার লেখা দেয় এরকম হইতো না, কিন্তু এই ফুবা আমার মানে সন্তানের মতোই জানে, এই ফুবার প্রতি আমার অনেক ভালোবাসা। আর এই ফুবার আমি যতটুকু জ্বালাই যাচ্ছি এর পোলাপানরা হেরা এতটুকু জ্বালায় না, কিন্তু তারপর হ্যাঁ আমার এই আজকে সকালে গেছে আমার তারাই জানে এর কাছে আবার রাখছে ভাই আমার কাকা না আমার কাছে ফিয়া হয়ে গেল। কিন্তু কি যে ভাই ওই একটা বাচ্চার স্বপ্ন আসলে আমার মনে হয় না যে আমি আমার জীবন দাও, আর সবচেয়ে বড় কথা হলো আমার শরীরের উপর যেই জ্বরটা গেছে আমি শরীরে কোনো পরিশ্রম করতে পারতেছি, আমার শরীরে অ্যাকচুয়ালি কন্ডিশন ভালো না।
কী কী মেশিন নিয়েছেন আপনি?
আমি মূলত মদ আর এই যে ট্যাবলেট, ট্যাবলেট এই বেশি,
এই দুটো জিনিসই আপনি নিয়েছেন? ওকে,
তাকে তিন বছর পর্যন্ত আর কি বিরত নেশা থেকে।
কোন ধরনের রিহাবে যেতে হয়েছে ছাড়ানোর জন্য?
আমার ওই আমার তিনবার দিছিল, এই যে ওই আমার সেক্টর সে তিনবারই দিছিল আমার বাপে,
কিন্তু কোনো কাজ হয়নি।
কাজ নাই তো বাইরে তো আমি কোনো ভালো ইয়া পাইতাম না, আর ভিতরে তারা তো রাখলে ভিতরে তো আমাদের আশা কাজ করতো না আমার লাগে, মানে আমি টোটালি একটা ভালো ব্যবহার একটা ভালো আচরণের আশায় বহু জায়গা ছোটাছুটি করছি, আসলে কোনো জায়গায় আমি কারো কেউ আমাকে একটু ভালোবাসার সহানুভূতি কেউ দেখায় নাই। এই যতটুকু এই যে দুই বছরে একটু ভালোবাসা যদি পাই তাই আমার বর্তমান যার কাছে আসি এ আমার
ফুবু
না, আমার ফুবা, আমার ফুবু তো আমার কেউ ভালোবাসে না, কিন্তু আমার ফুবার অনেক ভালোবাসে অনেকেই। আমি কয়েকদিন আগে হ্যাঁ আমি এমন ব্যবহার করছি যে আপনি আমার রক্ত চিকিৎসা খাইতেছেন মানে কাম করে রেট কমে এর মধ্যে ব্যবহার করছি, তারপর ওর পা ধরে মাছ পাইছি, কিন্তু তারপর হ্যাঁ আমার আবার
ওই আপনার
হ্যাঁ
ফুবার জানে কাজ করে,
হ্যাঁ ফুবা আমার অনেক ভালোবাসে। এই যে ফুবার কাছে আছে,
মা কই?
মা দেশে,
মার সাথে যোগাযোগ আছে? কেন যোগাযোগ করেন না? মার দোষ কোথায়?
মার দোষ মার সাথে যোগাযোগ করি না, যা যায় কম বেশ যদি মাঝে মাঝে কোনো সময় ফোন দেয় এই জন্য দেই। আসলে তো কি যে ভাই আমি মার সাথে বা কেলা কি যোগাযোগ করবো, আমি তো নিজে নিজে বা কোনো একটা সাইডও আনতে পারতেছি না। আর এরকম একটা কথা কইছিলাম আমার মায়ের, আমি সবচেয়ে আর মালের বড় দ্বন্দ্ব রইল কি আমার বাপে কিছু সম্পদ আছে, সেই সম্পদ আমি আমার মায়ের বলছি মা তুমি আমার সম্পত্তি ভাগ করে দাও, দেখা যায় আমি সম্পত্তি বেচিয়া আমি কারণ দেশ গ্রামের মানুষ তো অ্যাকচুয়ালি আমি আমি বলি যে দেশ গ্রামের মানুষ ভালো না তাও বলা ঠিক, আসলে ভালো হই না, একটা মানুষ খারাপ এরা খারাপই পায়, কিন্তু দেশ গ্রামের মানুষের সজ্ঞান একটা মানুষে দেশ গ্রামে আমি ভালো পাই নাই, কার দৃষ্টি কি আছে বহু দিন আমি মানে আমি দেশ গ্রামে আমার দৃষ্টি আমি একটু ভালো পাই নাই মানে খারাপ ঘৃণা সবাই হাসছে যে
আমার এই জমিটা ভাগ করে দেয়নি আপনাকে
না, এর মধ্যে দেন তো মা আমার বলছে আমি ওতে শিখি আমি বাবার তো যা আছে আমি তোর এটা ভাগ করে।
কোনো ভাই বোনের সঙ্গে সম্পর্ক আছে আপনার?
হ্যাঁ,
কোনো ভাই বোনের সঙ্গে
সম্পর্ক আর কোথাও কারোর সাথেই নাই, শুধু এই আমার এই যে ফুয়ারাই এই 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 যে জ্বরে ভুগলাম এগুলো না আমার ওষুধ এনে দেওয়ার।
বয়স কত আপনার এখন?
আমার বয়স মানে 29
29 বছরের জীবন। আপনার ফার্স্ট ওয়াইফ যিনি ছিলেন তিনি তো পরবর্তীতে আরেকজনকে বিয়ে করেছেন?
না না বিয়ে আমার সৌদি আছে,
ওয়াইফ সৌদিতে আছে।
হ্যাঁ,
বাচ্চাটা?
বাচ্চারা ওর ওই যে ওয়াইফের বাপমার কাছে,
বাপমার কাছে
কিন্তু আমি আনার জন্য অনেক চেষ্টা করি।
বয়স কত?
সেটা বয়স চলে মনে হয় নেই 7 বছরের কাছাকাছি।
আপনাকে আপনার সঙ্গে দেখা হয়
ছেলের সাথে?
হ্যাঁ
না এরা কোনো অবস্থা আমার ছেলের সাথে দেখা করতে দিতে চায় না কোনো অবস্থায় না, আর আমি এটাও মনে করি
আপনি কিন্তু কোর্ট কাচারি করলে আপনার ছেলের অধিকার আপনি পেতে পারেন, কিন্তু এখানে আমার কথা আছে। প্রথম কথা হচ্ছে আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে আসাটা উচিত হবে না, আপনি হয়তো বাপের জায়গাটা থেকে অনেক কষ্ট পান কিন্তু তার ভবিষ্যতের জন্যই আপনার আপনার কাছে আনা উচিত হবে।
এই সন্তান আপনার যেভাবে পাল্টা না রাখতেছেন আমি সন্তান না জীবনের সম্ভব না, সন্তান আপনার কাছে থাকুক আমার যতটুকু সম্ভব আমি দেই বা পোলা এক মাস বা দুই মাস পর আমার দেয়ার মধ্যে সুযোগ করে দেন, কিন্তু এটা কোন অবস্থায় হ্যাঁ রাজি হইলো না। তবে হ্যাঁ আমার শ্বশুর আমার একটা কথা বললো তুই যদি আমার অশান্তি করো তা তোর পোলার আমি অশান্তি করবো,
এই জন্য আপনি
ওই জায়গা থেকে আমি কোরবানির পরে তৃতীয় দিন আর কি ওই জায়গায় গেছিলাম। আমি
এর চেয়ে বড় শাস্তি একটা মানুষের জীবনে আর কি হতে পারে?
আমি এইটা তো গেল তাই এটা বুঝলা যদি ওই সংখ্যাটা থাকতো তাও তো নিজে একটা বাঁচার চিন্তা কোনো কিছু পাইতাম। আসলে তো মূলত আমি আমার ফুবার নিয়ে বারবার কই কিলিগা যে ফুবার দিয়ে আমার লাইফে আমি যে ফুবার দিয়ে যতটুকু ভালোবাসা যতটুকু যাই পাইছি কিন্তু এই লোকটারে আমি বুঝে দিতে পারতেছি না বা আসলে আমি কি ধরনের একটা মানসিক যন্ত্রণাবিতে অসহ্য যন্ত্রণাবিতে ভুগতেছি।
জি আপনি যেটা বলার বলেছেন আমি এবার একটু বলতে চাই আপনার অনুমতি ক্রমে। সবুজ যে কথাগুলো আজকে এখানে বলেছে সেগুলো তার কথা এবং তার 29 বছরের জীবনের খুব অল্পটুকু এখানে উঠে এসছে আমি মনে করি যেগুলো তার মনে আছে,
তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় দিলে, তার সঙ্গে সঙ্গে সঙ্গ দিলে হয়তো আরো অনেক অজানাই উঠে আসতো, সেটা আমাদের কনসার্ন না। মোটা দাগে আমি শুধু একটা কথা এখানে বলতে চাই, তার জীবনের যে ভয়াবহ পরিণতিগুলো, 29 বছরের জীবনের এতগুলো বড় বড় ফেইলার, প্রথম ফেইলার হচ্ছে তার কোনো ক্যারিয়ার নাই, হি ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ক্যারিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে নোবডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না, কারণ আমাদের সমাজের চরিত্রটাই হচ্ছে এরকম যে কেউ যদি ড্রাগ নেয় আমরা তাকে আর বিলিভ করতে চাই না, কারণ একজন ড্রাগ নেওয়া মানুষ সে বারবার ওই জায়গাটায় ফিরে যেতে পারে। আমার সঙ্গে সামনে সবুজ বসে যখন এই বলছিল যে সে জায়গাটা থেকে ফিরে এসছে, আমার বিশ্বাস হচ্ছিল না। এই যে বিশ্বাস না হওয়াটা, এটার উপরে আমার কোনো হাত নেই, এটা আমার অভিজ্ঞতা লব্ধ ফসল এবং এরকম অভিজ্ঞতা সমাজের অসংখ্য মানুষের। সুতরাং এক অর্থে যদি এরকম হয়ে থাকে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, সেই জায়গাটা থেকে যদি বলি যে সে ড্রাগের মধ্যে এখন আর নেই, তাহলে সে সুন্দর জীবনের একটা পসিবিলিটি জায়গায় আছে, কিন্তু সে যদি ড্রাগের মধ্যে থাকে তাহলে তার মৃত্যুকূপে একটা পা অলরেডি এখনো আছে। দ্বিতীয় কথা হচ্ছে তার যে জীবনটা আপনি দেখেন, এবং সেই জীবনটা এখন একেবারেই নেই বললে চলে। প্রথম স্ত্রী নেই, দ্বিতীয় স্ত্রী চলে গেছে, কোনো রকম খেয়ে পড়ে বাঁচার জন্য তার ফুপা তাকে সাপোর্ট করছে, এবং তারপরে তার যে প্রথম সন্তান, ধরে নিলাম দুটো বিয়ে করেছে, তাদের কারোর প্রতি তার কোনো মায়া নেই, যদিও দ্বিতীয় স্ত্রীর প্রতি তার এখনো ভালোবাসা আছে, তাহলে বাপ হিসেবে তার সন্তানের প্রতি মায়া থাকাটা খুবই স্বাভাবিক। এবং সেই জায়গাটা থেকে ও সন্তানকে দেখতে চায়, সে দেখতে পারে না, এবং ওর যারা ওকে মানুষ করছে তারা ওর উপর কনফিডেন্ট রাখতে পারে না সবুজের উপরে, সে কারণে বাপের ছায়া পর্যন্ত যাতে করে সন্তানের উপরে না পারে সেভাবেই তাকে তাকে বড় করার চেষ্টা করছে। সেখান থেকেও তারা অনেক বেশি লজিক্যাল, কোনো যুক্তিতেই কোনো ইমোশন দিয়ে এই সকল পরিস্থিতিকে কোনোভাবেই খণ্ডানো সম্ভব নয়, এটাই রূপ বাস্তবতা। আমরা সবুজকে কারেকশনের জায়গাতেও নিয়ে আসতে চাই না শুধু প্রার্থনা করা ছাড়া, কিন্তু আমরা বলতে চাই সবুজের মতো জীবন যেন আপনার না হয়। সবুজের মতো জীবন হওয়ার জন্যে মূলত সবুজের পরিবার দায়ী, প্রথমত সবুজের পরিবার দায়ী, দ্বিতীয়ত আমরা দায়ী। আমরা বলতে আমরা আমাদের সমাজের মানুষকে বোঝাচ্ছি, কারণ একটা মানুষ যখন চোর, যখন চুরি করেন, কিংবা একটা মানুষ যখন অপরাধ করেন, একটা মানুষ যখন ভুল করেন, আমরা যখন জানতে পারি, তখন আমরা তার প্রতি যে পরিমাণ আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ি, আমরা কি একবারও চিন্তা করে দেখেছি এই চোরের পেছনে, এই চুরির পেছনে, কিংবা এই অপরাধের পেছনে, কিংবা এই ভুলের পেছনে এমন কোনো নির্মম সত্য লুকিয়ে আছে যেটা জানলে হয়তোবা ওর প্রতি আমার এই যে মানে ভয়াবহ রকমের একটা আক্রোশ সেটা হয়তোবা উদ্রেকী হবে না। কিংবা ওকে যে আমি ঠিক করতে চাচ্ছি, ঠিক করার জন্য ওর প্রতি আমি যে ক্ষোভটা দেখাচ্ছি, সেই ক্ষোভটা দেখালে যে আসলে ও ঠিক হবে না, ও আরো ভয়াবহ আকার ধারণ করবে, সেটা যদি আমি জানতাম তাহলে আমি কি রাগটা দেখাতাম? এই জিনিসগুলো একটু চিন্তা করাটা খুব জরুরি, কারণ আমরা দিন শেষে সবাই ভালো থাকতে চাই, আর ভালো থাকার রাস্তাটা যদি আমি যে রাস্তাটায় চলছি সেই রাস্তাটায় না হয়, তাহলে জেনে শুনে বুঝে আমরা সেই ভুলগুলো কেন করছি। সুতরাং সমাজের এই জায়গাটায় অনেক বড় একটা ভূমিকা আছে। আমরা বিশ্বাস করি সমাজে সবুজরা জন্ম নিচ্ছে, নিতেই থাকবে যদি এই জায়গাগুলো কারেকশন না হয়। বিশেষ করে আমি যে কথাটা আজকের অনুষ্ঠানের শেষে এসে যে কথাটা বলতে চাই, কেউ যদি কোনো ভুল করে, কেউ যদি কোনো অপরাধ করে, তাকে শাস্তি দেবার আগে 3 বার অন্তত চিন্তা করবেন তার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনি কি করতেন। অবশ্যই সে শাস্তি পাবে, তবে শাস্তি নিতে গিয়ে তার প্রতি এমন কোনো আচরণ করবেন না যাতে করে সে ভয়ানক রকমের অপরাধী হিসেবে পরবর্তীতে জন্ম নেয়। আমি সবুজ, আমি শেষ পর্যায়ে শুধু একটা কথাই আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে স্টিল ইউ হ্যাভ গিফটেড ফ্রম আল্লাহ, দুটো হাত ঠিক আছে, দুটো পা ঠিক আছে, চোখ ঠিক আছে, শারীরিকভাবে মানসিকভাবে আপনি যথেষ্ট কষ্ট পান ঠিক আছে, কিন্তু আপনার শরীরের জোর আছে। এইটুকুই যদি আপনার পুঁজি হয়, যদি পুঁজির জায়গাটাকে ধরে নিই, তাহলে আপনি বাকি 29 বছর যদি বেঁচে থাকেন, দেন ফল মাইটি আল্লাহ, তাহলে 29 বছর আল্লাহ চাইলে আপনাকে চমৎকারভাবে একজন সুখী মানুষ করতে পারে। আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হলো যে পথটা অনেক কঠিন, অনেক বেশি কঠিন, সবার জন্যই সেটা কঠিন, এবং এই বলাটা হয়তো আমার দায়িত্বের জায়গা থেকেই পরে পুরো অনুষ্ঠানটা শোনার পরে, সে কারণেই বলছি। বাট টু বি অনেস্ট, খুব বেশি প্র্যাকটিস যে আমি নিজেও করতে পারি অনেক সময় তাও না, তো আমি একদম ঋষি মানুষ হিসেবে আমি আপনাকে বলছি, আমার জানাশোনা জায়গা থেকেই বলছি, সেটা হচ্ছে আপনি যদি চেষ্টা করেন যতটুকু পারেন অতটুকু অনেস্ট থাকা, যতটুকু পারেন, আপনার হয়তো 7 বছরের বাচ্চাটাকে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, 7 বছরের অনেক অনাথ শিশু আছে আশেপাশে, আছে রাস্তাঘাটে অনেক পড়ে আছে যারা কোকাই, ওদের দিকে যদি আপনি মায়ের হাত বাড়িয়ে দেন। মানে আমি বলছি যে অল্টারনেটিভ সুখ, সুখ কিন্তু দুনিয়াতে আছে, আপনি চাইলে খুঁজলে আপনি সেটা পাবেন, কিন্তু সেটা আপনাকে সৎ উপায়ে খুঁজতে হবে। আপনি আমাকে শেষ একটা প্রশ্নের উত্তর দেবেন, এই প্রশ্নটা যারা ড্রাগ নেয় তাদের জন্য, এই যে 240টা করে বড়ি নিয়েছেন আপনি প্রতিদিন, কিংবা যে হিউজ পরিমাণে ড্রাগ নিয়েছেন, এই ড্রাগগুলোকে আপনাকে সুখ দিতে পেরেছে? ড্রাগ কখনো সুখ দেয় না।
কোনোদিনই কোনো মানুষের ধ্বংস ছাড়া কোনোদিন সুখ দেয় না যারা ড্রাগ নিচ্ছেন।
যেমন আমি একটা কথা বলি, এই যে তিনটা বছর আমি কোনো ধরনের নেশা নিচ্ছি না, তিনটা বছর এই যে পুবার কাছে দেখছি ওটা আসার পর আমি তিন বছর কোনো ধরনের আমি নেশা করতে, এই তিনটা বছরে বুঝতে দিচ্ছি না ড্রাগ না করলে সুখ বলতে কিছু আছে। এই তিনটা বছরে বাঁচার চিন্তা ভাবনা করতেছি, হয়তো আমার সুখ আমি যার কাছে আসি হয়তো বাকি জীবনটা তার কাছে আমার থাকার ইচ্ছা, কারণ এই যে কাজটা করতে কাজটা আমার খুবই পছন্দ সম্মানীয়। আমি যদি ফুবার কাছে থাকি বা ফুবার কাছে আমি খুবই ভালোভাবে আসি, ভালোভাবে থাকতে চাই এবং ফুবার প্রতি আমার এইটাই এইটাই আবদার যে ফুবার জন্য হেরানি যতটুকু জ্বালাইছি বা নিজের সন্তানের চেয়ে বেশি, সেদিন আমার সন্তানের মতো যতটুকু আদর্শ ভালোবাসা দিতে এই তিন বছর একদিন আমার এতটুকু আদর্শ ভালোবাসা দেয়, তাহলে আমি হয়তো এই ফুবার দ্বারা হয়তো আমি আমার সামনের জীবনগুলো আমি সুন্দরভাবে সাজানো
দোয়া থাকবে আপনার প্রতি। ওর সারা জীবন জুড়ে এটারই অভাব ছিল, একটা খুব সুন্দর চমৎকার গাইডেন্স উইথ স্নেহ ভালোবাসা, সেটাও সারা জীবন জুড়ে পায়নি এবং সে কারণে হয়তো সে ইনসিকিউর ফিল করে, ফুবাওনা হারিয়ে যায় তার জীবন থেকে। আমরা দোয়া করতে পারি এই জায়গাটিতে। আর যারা ড্রাগ নিচ্ছেন সেই কথাটা মনে রাখবেন, না বিগ না বড় না, কোনো ড্রাগ আসলে কখনোই সুখ দেয় না। অনেক বেশি ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। সবসময়ই বলি একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, একজনের অপরাধ হাজার জনের শিক্ষা হোক, আর যারা অপরাধ করে সে মানুষটি যদি আপনার সামনে ধরা পড়ে তাহলে অন্তত একবারের জন্য মনে রাখবেন এই কথাটা, প্রতিটা মানুষই সম্ভাবনা হয়। সুতরাং ওই মানুষটি রেস্ট অফ দ্য লাইফ যদি তার দ্বারা ভালো কাজ করানো সম্ভব হয়, যদি মনে করেন যে না সেই জায়গাটা থেকে বের হয়ে আসলে সমাজের অনেক বড় উপকার হবে, লেটস হেল্প হিম। তাকে শেষ করে দেওয়া, তাকে ধ্বংস করে দেয়া মূলত আরেকটা বড় ধরনের অপরাধের জন্ম হতে পারে, সেদিকেও একটু খেয়াল রাখা জরুরি। ভালো থাকুন, শুভরাত্রি।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।